দেখতে দেখতে দলাটা বড় হতে হতে ওপর দিকে উঠতে লাগল। দিগন্ত রেখা ছাড়িয়ে একটু ওপরে উঠতেই ফিকে ধূসর আকাশের গায়ে স্পষ্ট দেখতে পেলাম বাদুর। এ অঞ্চলে বাদুরের গুহা আছে শুনেছিলাম, আগে দেখিনি কখনো। প্রথমে কয়েকটা, তারপরে কয়েক ডজন, তারপরে ক্রমশ আকাশ কালো করে দিয়ে স্রোতের মতো বেরোতে লাগল গর্ত থেকে একের পর এক বাদুর। কিচকিচ শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়, আর তার সঙ্গে সেই উৎকট গন্ধ। ওই গুহার মধ্যে যুগ যুগ ধরে মলমূত্র ত্যাগ করছে ওরা, তারই সুবাস। এই যে আমার ভক্তরা, গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে, আর আজ আমিও আছি। গপ্প মিরে ঠেকে আমি আজ যে গপ্পটা শোনাবো সেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের ছেলে তথাগত বন্দ্যোপাধ্যায়। গপ্পের নাম দশ চক্রে তারানাথ। তাহলে শুরু করা যাক।
মঠলেনের মোড়ের দোকানে ফুলুরি ভাজা হচ্ছে। লালচে হয়ে এলে ফুটোওয়ালা হাতা দিয়ে ছটা কি আটটা করে তুলে শালপাতার মোড়কে ভরে দিচ্ছে দোকানি। যতটানা সন্ধে হয়েছে তার চেয়ে অন্ধকার ঘনিয়ে উঠেছে বেশি। উনুনের হার্দিক উষ্ণতা ও জোলো হাওয়ার শীতল পৃষ্ঠপোষকতার মাঝখানে দাঁড়িয়ে উসখুস করছি। মুহুর্মুহু মেঘগর্জন ও বিদ্যুতের ঝলকানিতে চপের দোকানিও বারবার আকাশের দিকে তাকাচ্ছে।
নাম বাবা নাম, বৃষ্টি না নামলে কি আর তেলে বাজা যাবে, ঠিক কিনা দাদা?
সেই তো, আমি তার শেষ খদ্দের, এরপরেই পাত্তাড়ি গোটাবে। হঠাৎ চিড়বির করে একটা শব্দ হল। ঠেলা গাড়িতে বসানো কড়াইয়ের ওপরে ছাউনি নেই, ফুটন্ত তেলের মধ্যে বৃষ্টির প্রথম ফোঁটাটা এসে পড়েছে।
ওই দেখো, বলতে না বলতেই
কিশোরী পাশের দোকানে সিগারেট নিচ্ছিল। এক হাতে ফুলুরি ঠোঙা নিয়ে আরেক হাতে তাকে টানতে টানতে জোর কদমে তারানাথের দরজার দিকে এগোলাম। চৌকাঠ পেরিয়ে ভেতরে পা দিতে না দিতে ঝমঝম করে শুরু হয়ে গেল।
কত ব্যস্ত হচ্ছ কেন? আচমকা ঝড় জলের মধ্যে পড়লে চাটগাঁয়ের লোকেরা যা করে তাই করলেই তো হয়।
কি করে চাটগাঁয়ের লোকেরা?
ভেজে
চিনেমাটির আংটা ভাঙা পেয়ালায় চা ও এনামেল করা জামবাটিতে আচারের তেল দিয়ে মাখা মুড়ি কাছে টেনে নিয়ে আমরা জেঁকে বসলাম।
বৃষ্টি, তেলে ভাজা আর মুড়ি, জীবনে আর কিছু না থাকলেও চলতো ভায়া।
বাহ, তারানাথ চক্কর থেকে বাদ দিয়ে দিলে?
আলাদা করে বলে দিতে হবে নাকি?
কলকাতা শহরে আপিস করা মধ্যবিত্তের জীবন যে কি নিরর্থক তা যে অনুভব না করেছে তাকে বোঝানো কঠিন। রোজ সকালে উঠছি, নাকে মুখে দুটো আলু সেদ্ধ ভাত গুঁজে ছুটতে ছুটতে আপিস যাচ্ছি, সন্ধে কিশোরীর মেসের আড্ডায় বসে তাস পাশা খেলছি, বাড়ি ফিরে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, এবং পরের দিন আবার সেই একই। বিয়ের পরে 7-8 বছর কেটে গেছে, এখন স্ত্রীর সঙ্গে চাঁদ ফুল পাখি নিয়ে চর্চা করতে শুরু করলে একটু পরে উভয়েরই হাসি পেতে থাকে, সুতরাং সেই ফোড়নটুকুও বাদ। আর আপিসের যে আলোচনা সে আর বলার মতো নয়। কে কাকে ল্যাং মারল, কে ক পয়সা এরিয়ার পেল, এর বাইরে কিচ্ছু নেই। ফোর্থ ক্লাসের বাংলা রচনার ভাষায় বলতে গেলে তাই তো কবি বলিয়াছেন, কেন আসি কেন হাসি, কেন আঁখি জলে ভাসি, কার কথা ভুলে যাই, কার গান গাহিরে, অর্থ কিছুই তার নাহিরে। মোট কথা হলো, আমার দূর সম্পর্কের খেন্তি পিসির হাতের রান্না ব্যতীত এরকম বিরক্তিকর বিস্বাদ ও অসার পদার্থ মহাবিশ্বে আর কিছু নেই। তার মধ্যে একমাত্র সপ্তাহের শেষে তারানাথের গল্প শুনে একটা ক্ষীণ আশা জন্মাতে থাকে যে হয়তো পুরোটাই একেবারে অর্থহীন নয়, হয়তো কিছুর মধ্যে কিছু একটা থাকলেও থাকতে পারে।
অর্থ টর্থ জানি নে ভায়া, ওসব মহাপুরুষেরা বলতে পারবেন, তবে বিস্বাদ বলতে কিরকম হয় তা জানি, বলি শোনো।
পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের দিকে বাড়িয়ে দিলাম।
রাঙা নদীর পারে এসে দাঁড়িয়েছি, এমন সময় ধরল এক শয়তান বুড়ো পাখি।
ওপারে শুনেছি
তো সেই সেই যেবার আমি আর জগদীশ কলকাতা এসেছিলাম, জগদীশের মামার আবগাড়ির দোকানে দাঁড়ে বসেছিল, শুনে শুনে এই কথাটা শিখে নিয়েছিল, কেউ ঢুকলেই বলতো, কিন্তু সে এখানে কি করে? বললাম,
আপনি কেন?
কথাটা মন্দ না, কেউ কোথাও নেই, ক্যাঁকে গুঁজে নেওয়া যাবে।
দাও তাহলে এই দু পয়সায় যতটা হয়। কেন আপিন?
বেটা ধুরন্ধর শয়তান আবার বলল,
কবে থেকে বসে আছি, কেউ ফিরেনি, কেউ ফিরে না।
ফিরতে চাইলে তো
গান শুনবা?
কি গান?
ভজন করি, ভজন
করো।
গলা ঝেড়ে নিয়ে পাখিটা শুরু করলো।
থাক থাক, এ আবার কি রকম ভজন? কৃষ্ণ বিষয়ক কিছু জানা আছে? বাদ দাও, চললুম।
কেউ ফিরে না কিন্তু।
ফিরে হবেটা কি? জিভে স্বাদ পাই না যে।
ও কথা ভাবতে চাই না, আমি খেয়ার দিকে এগোলাম। পাখিটা তখনও পেছন থেকে বলছে, এই অবধি দেখে ঘুম ভেঙে যেত, সময়টা মধুসুন্দরী দেবীর সঙ্গে বিচ্ছেদের পর। বরাকর নদীর ধারে জঙ্গলে তিন মাস তাকে প্রণয়িনী রূপে পেয়েছিলাম, সে গল্প তোমাদের বলেছি। তারপরে আমার বাড়ির লোকজন খুঁজে খুঁজে সেখানে উপস্থিত হয়ে আমাকে ধরে নিয়ে আসে এবং এক প্রকার জোর করে বিয়ে দিয়ে দেয়। আর কখনো দেবীর দেখা পাইনি। নেশার জিনিস না পেলে পাঁড় নেশাখোরের যে অবস্থা হয়, প্রথম প্রথম আমারও তাই হয়েছিল। বাঁচার ইচ্ছে ছিল না, শ্বাস প্রশ্বাস চলছে তাতে প্রমাণ যে জীবনটা রয়েছে। সারা দিন শুয়ে থাকতাম আর রাতে এই স্বপ্নটা দেখতাম। বিয়ের পরে একটু একটু করে স্বাভাবিক হই, কিভাবে হলাম বলছি, কিন্তু তার আগে আমার ছোটবেলার একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলিনি। এতেও একটা নদী পেরোনোর ব্যাপার আছে।
আমার বয়স তখন 6 কি 7, হাতে খড়ি হয়ে গিয়েছিল মনে আছে, কিন্তু বিদ্যে বর্ণ পরিচয় ও ধারাপাত অবধি। নিজের নামটা লিখতে পারি, তার বাইরে যুক্তাক্ষরের সঙ্গে একটা মান অভিমানের সম্পর্ক। ভুল বোঝাবুঝির ফলে প্রায়ই তার সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। কেন এ কথা বলে রাখছি বুঝতে পারবে একটু পরে। দুপুরে খাওয়ার পরে মা একটু ঘুমোতেন, আমাকে জোর করে পাশে শুয়ে রাখতেন, জামার কোনাটা নিজের শাড়ির সঙ্গে গিঁট দিয়ে, যাতে পালিয়ে না যেতে পারি। কিন্তু ওই বয়সে দুপুরে কে ঘুমোয়? মার শ্বাস প্রশ্বাস যখন মৃদু হয়ে এসে ধীর ছন্দে বয়ে যেতে থাকত, বুঝতাম ঘুমিয়ে পড়েছেন। তখন আস্তে আস্তে গিট খুলে উঠে পড়তাম। পা টিপে টিপে এঘর ওঘর করতাম, বা রোয়াকে গিয়ে আকাশ দেখতাম, বা কোনো সঙ্গী পেলে ডান্ডাগুলি খেলতে চলে যেতাম। তা সেরকমই একটা শীতের দুপুর গিট খুলে উঠে পড়েছি। ঝিমঝিমে রোদে কিছুক্ষণ রোয়াকে দাঁড়িয়ে মেঘের মিনারের ধার ঘেঁষে চিলের ওড়া, ঘুড়ির প্যাঁচ এইসব দেখছি। যারা ঘুড়ি ওড়াচ্ছে তাদের মায়েরা নিশ্চয় দুপুরবেলা জোর করে ঘুম পাড়ায় না। সেই স্বাধীনতা আমার কেন নেই, এই ভেবে মনটা বিদ্রোহী হয়ে উঠত। আর সে বয়সে সেটাই ছিল স্বাভাবিক। আর যদি মা থাকতেন, গিঁটটা বোধ হয় নিজেই বেঁধে নিয়ে তাকে জড়িয়ে ধরে লক্ষ্মী ছেলেটি হয়ে কোল ঘেঁষে শুয়ে থাকতাম, পালানোর চেষ্টা করতাম না একটুও। যাকগে, কিছুক্ষণ রোদে রোদে ঘুরে ভেতরে এসে বসেছি। গুলি খেলার সঙ্গী কাউকে পাইনি, তাই নিজেই একটা খেলা বানিয়ে নিয়েছি। চৌকো কাঠের টুকরোর গায়ে অ আ লেখা, তার নিচে ধ্যাবড়া কালিতে অজগরের ছবি, আমের ছবি, এইসব। বাবা একবার কলকাতা গিয়েছিলেন, আমার জন্য নিয়ে এসেছিলেন শিক্ষামূলক খেলনা হিসেবে। তো সেগুলো সাজিয়ে সাজিয়ে কাঠের কেল্লা তৈরি করে ওপরে একটা গর্ত রেখে দিয়েছি। ছাদে ওঠার সিঁড়ির বাঁকে বস্তায় ভরা থাকত শুকনো তেঁতুলের বীজ, বাবার শখের কবিরাজির একটা উপাদান। সেখান থেকে এক মুঠো নিয়ে এসে সেই ফুটো দিয়ে একটা একটা করে ভেতরে ফেলছি, বুঝলে। কেউ কোথাও নেই, বাড়ির পাশে নিম গাছে বসে ঘু ঘু ডাকছে। শুধু কেল্লার ভেতরের অন্ধকার উঠোনে তেঁতুল বিচির তোপ পড়ে টক টক করে শব্দ হচ্ছে। গুনে গুনে 25টা বীজ ভর্তি হয়ে মুখের কাছে উঠে এলে আমি নিজেই সেই কেল্লা ভেঙে দিচ্ছি। তোপগুলো সব বের করে নিয়ে আবার কেল্লা গড়ছি একেবারে শুরু থেকে। তিতুমিরের বাঁশের কেল্লা গোড়া সৈনিকদের তোপে ভেঙে যাচ্ছে, আবার গড়ে উঠছে। কতক্ষণ এভাবে চলেছে জানি না, হঠাৎ মনে হল কেউ যেন কথা বলে উঠল।
কেউ কি কিছু বলছে?
আমি ভাবছি মা কি উঠে পড়েছেন, তার সঙ্গে কথা বলছেন। তা খুব সন্তর্পণে ও ঘরে উঁকি দিলাম, দেখলাম মা ঘুমোচ্ছেন। এবং ঠিক তক্ষণই আবার কে যেন কি বলে উঠল, তাহলে কেউ এঁচোর চুরি করতে এসেছে নিশ্চয়ই। রোয়াকের পাশে আমাদের কাঁঠাল গাছটা খুব ফলন্ত, প্রতি বছরই তার থেকে কিছু কাঁঠাল আর এঁচোর চুরি হয়। কেউ এসে চাইলে বাবা কখনো না করেন না, তবু চুরি করে খাওয়ার বোধহয় একটা আলাদা আনন্দ আছে। নির্ঘাত কেউ চুপি চুপি কেটে নিয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে নির্জন দুপুরে, সেটাই আমি শুনতে পেয়েছি।
হে কে রে?
সাবধানে খিল নামিয়ে সদর দরজা অল্প ফাঁক করে বাইরে তাকালাম, যাতে চোর আমাকে দেখতে না পায়। আমাদেরই গাছ, লুকোনোর কথা তো আমার নয়, তবু কেমন একটা সংকোচ হল। চোর ধরার পরে কি করতে হয় তা তো জানি না, উঁকি মেরে দেখাই ভালো, কিন্তু প্রয়োজন ছিল না। কাঁঠালতলা খাঁ খাঁ করছে এবং আশেপাশে কোথাও কেউ নেই। আবার শুনতে পেলাম, এবার আমার পেছন দিক থেকে, অর্থাৎ বাড়ির ভেতর থেকে। দরজায় খিল তুলে দিয়ে ভেতরের দিকে গেলাম। রান্নাঘরের দিক থেকে আসছে শব্দটা, কারা যেন কি বলা বলি করছে। তখনও ভয় পাইনি, শুধু কৌতূহলের বসে খুঁজছি। বাড়িতে মা আর আমি, বাবা বেরিয়েছেন জমি জমার কাজে, ফিরতে সন্ধে হবে। সদর দরজা বন্ধ, কারুর ঢুকতে পারার কথা নয়। অল্প কয়েকজনের সংসারে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রান্নাঘরের মতো নিথর জায়গা আর নেই। এক কোনায় শুকনো এঁটো বাসনের স্তূপ, বিকেলে পুকুর পাড়ে মাজা হবে। দেয়ালের খাঁজে গুটি কতক মাটির পাত্রে তেল নুন মশলা, একমাত্র প্রাণী একটা রুগ্ন আরশোলা নুনের ভাঁড়ের পাশ দিয়ে সুঁড় বের করে বাতাস পরীক্ষা করছে। কয়েক ঘন্টা আগে নিভে যাওয়া উনুনটা পোড়া কাঠের টুকরো আর ঠান্ডা ছাইয়ের মধ্যে দাঁড়িয়ে আছে। আবার শব্দটা হল, মানুষের কণ্ঠস্বর, আর আসছে উনুনের ভেতর থেকে। উনুনটা বড় জোর, দেড় হাত লম্বা, 8 ইঞ্চি চওড়া, একটা মাঝারি মাপের বেড়াল হয়তো চেষ্টা করলে ভেতরে ঢুকতে পারে, কিন্তু মানুষ ঢোকার প্রশ্নই নেই। কিন্তু ওরই ভেতরে বসেই কেউ বা কারা কথা বলছে, কি বলছে ঠিক ধরতে পারছি না। ফিস ফিস করে বলছে, যেন একটা ষড়যন্ত্র। হঠাৎ একটা কথা ধরতে পারলাম এবং তাতে আমার হাত পা যেন ঝিমঝিম করে উঠল। কথাটা আমার নাম, ওরা আমার বিষয়ে আলোচনা করছে। কি করা উচিত ঠিক ঠাওর করতে পারলাম না তখন। সাঁঝের বেলা শ্যাওড়া গাছে নিচ দিয়ে যেতে গিয়ে ডালে বসে থাকা ভূতের ঝুলন্ত পা যদি তোমার মাথায় ঠেকে, বা ভূত যদি ওপর থেকে তোমার গায়ে মূত্র ত্যাগ করে দেয়, তাহলে কি করণীয় সবাই জানে। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছেন, করবি আমার কি। এই বলতে বলতে চটপট গিয়ে পুকুরে বা নদীতে গিয়ে ডুব দিয়ে শুদ্ধ হতে হয়। মাঠের মধ্যে এলে ভূত ধরলে কি করতে হয় তাও জানা আছে। যে মুহূর্তে মনে হবে পথ হারিয়েছ, তক্ষুনি এক জায়গায় দাঁড়িয়ে কাপড় খুলে উল্টো করে পড়ে নিলেই ধাঁধা কেটে যায়। ভৌতিক অত্যাচারের হাত থেকে বাঁচতে সে যুগে বাংলার পল্লীগ্রামের লোকেদের এরকম কিছু সাধারণ টোটকা মুখস্থ রাখতেই হতো। কিন্তু উনুনের ভেতর থেকে নাম ধরে ডাকলে কি করতে হয়, এই নিয়মটা কোথাও শুনেছি বলে মনে পড়ল না। বোধহয় কোনো নক্ষত্রের দোষে জন্ম থেকেই আমি ঘাড় বাঁকা এবং আর বুঝি ধরনের। পাঁচজন স্বাভাবিক লোকে যা করবে আমি করব তার উল্টো। ভয় পেলে লোকে পালায়, আমার বিপরীত বুদ্ধি, সুতরাং পিঠের দিকে একটা শিরশিরে অনুভূতি নিয়েই পায়ে পায়ে উনুনের ধারে গিয়ে উঁকি দিলাম। কিচ্ছু নেই, শুধু ছাইয়ের গাদা আর পোড়া কাঠ কয়লা। শব্দটাও থেমে গেছে, যেন আমাকে দেখে কেউ চুপ করে গেল। এক মুহূর্ত পরে ছাইয়ের তলা থেকে আবার কথা উঠে এল, টের পেলাম এটা আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে। শব্দগুলো অচেনা,
অনেক যুক্তাক্ষর, একটা ছড়ার মতো ছন্দ আছে, কিন্তু আমি যেসব ছেলে ভুলোনো ছড়া জানি, আজ সুবলের অধিবাস, কাল সুবলের বিয়ে, ওই সুবলকে নিয়ে যাবে দিকনগর দে, বা ওই খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ও তেমন নয়। বরং শুনতে শুনতে কেমন একটা ভয় আমাকে চেপে ধরল, যেন কোনো অমঙ্গলের ইঙ্গিত রয়েছে ওর আড়ালে। একটা শব্দ চিনতে পারলাম, নষ্ট চন্দ্র, বাজিতে লেখা থাকে ভাদ্র মাসের পাতায়। শুনতে শুনতে মাথাটা কেমন ভারী লাগছিল, মনে হলো একদিকে টলে যাচ্ছি। কত ছোট বয়সে হয়েছে তাও আমার মনে আছে। আমি তখন দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালাম। একবার ভাবলাম মাকে ডাকি, কিন্তু হঠাৎ কোত্থেকে তাল তাল অন্ধকার উঠে এসে আমার চোখের সামনে থেকে পৃথিবীটাকে একেবারে মুছে দিল। ঘোর অমাবস্যার রাত, একটা বড় আগুন জ্বলছে, তীব্র কটু গন্ধ, ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। আমাদের গ্রামের শ্মশান আমি দেখেছি, তাই বুঝতে পারলাম এটা শ্মশান, আর আগুনটা ছিটার। তার চারদিকে ঘিরে কারা যেন বসে আছে। আমার স্বভাবটাই উল্টো, তাই তাদের দিকে গেলাম। চিতা ঘিরে যারা বসে আছে তাদের মধ্যে একজন আমার দিকে তাকাল। লোকটার দুটো হাত দুটো পা মানুষের মতো, কিন্তু মাথাটা কুকুরের, চোখ দুটো লাল আগুনের টুকরো দিয়ে তৈরি। না কুকুর না, শেয়াল না, শেয়ালও নয়, কিন্তু তাহলে কি জন্তু ওটা? আমাকে দেখে ওরা সবাই উঠে দাঁড়াল, আমি এক পা পিছলাম, ওরা আমার দিকে এগোতে শুরু করল। ভূত আমার ভূত বলে দেখব লাভ হবে? এরা কি ভূত? আমি ওই সময় এসব ভাবছি কিন্তু ঠিক বুঝতে পারছি না। উল্টো দিকে ঘুরে ছুটতে শুরু করলাম। একটা সমবেত শব্দ আমার পেছনে পেছনে তেড়ে আসছে, হলুদ ধ্বনি ও গর্জন মেশালে যেমনটা হতে পারে অনেকটা তেমন। ওটা বোধ হয় ওদের শিকার ধরার ডাক। কোন দিকে যাব কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হলো জমিটা একদিকে ঢালু হয়ে নেমে গেছে, শ্মশানের ধারে নদী থাকে, কিন্তু পেরোতে পারব? দৌড়লাম সেদিকে। ভূষকালী গোলার মতো জল বয়ে যাচ্ছে, কিন্তু একটুও শব্দ হচ্ছে না। জলের ধারে গিয়ে দাঁড়ালাম। পেরোবো কি করে? কতটা গভীর? নেমে দেখব। হঠাৎ এক জায়গায় জলটা ফুলে ফেঁপে উঠল, যেন কোনো বড় কিছু নিঃশব্দে তলা দিয়ে চলে গেল। কামট, কুমির, নাকি অন্য কোনো হিংস্র জলজন্তু, সেরকম আছে শুনেছি, যদিও তাদের নাম জানা নেই। এ জলে নামলে আর বোধহয় ডাঙায় উঠতে পারব না। কুকুর মুখ মানুষগুলো প্রায় এসে পড়েছে, যা থাকে কপালে ঝাঁপ দেওয়াই ভালো। সাঁতার জানি না, কাটা কলা গাছ ধরে গ্রামের চৌধুরী পুকুরে একটু একটু ভাসতে শিখেছি শুধু। হয়তো এই নদীতে ডুবে যাব, না ডুবলে অন্য বিপদ আছে, কিন্তু যারা পেছনে তেড়ে আসছে তাদের হাত থেকে তো বাঁচব। লাভ দিতে যাচ্ছি এমন সময় দেখলাম ঘাটের কাছে একটা নৌকো দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে আগে টের পাইনি। নৌকোয় মাঝিও বসে আছে, তার ছায়া ছায়া অবয়ব দেখা যাচ্ছে শুধু, মুখ চোখ অন্ধকারে অস্পষ্ট। দৌড়ে গিয়ে নৌকোয় উঠতে যাব, কিন্তু ছায়া মাঝি তার আগেই আমার দিকে একটা লম্বা হাত বাড়িয়ে দিল। পারানির কড়ি চায়, এদিকে আমার কাছে তো পয়সা নেই, কিন্তু হাতের মধ্যে কি যেন একটা আছে, আগে খেয়াল করিনি। আমার হাতটা মুঠো করা রয়েছে, চোখের কাছে তুলে ধরে মুঠো খুললাম। কিছু তেঁতুল বীজ আমি হাতে করে নিয়ে এসেছি, তাই দিলাম মাঝির হাতে। সাবধানে সেগুলো এক এক করে গুনে মাঝি টেঁকে গুঁজে নিল। সাতটা বীজ। তারপরে হাত ধরে টেনে আমাকে তুলে নিল নৌকোয়। এবার আমরা ওপারে যাচ্ছি। কোন দেশ ওদিকে? পেছনে তাকিয়ে দেখলাম কালো স্রোতের পারে সারি সারি লাল চোখ দাঁড়িয়ে রয়েছে। আকাশের দিকে তাকালাম। অমাবস্যা নয় তো, আজ তো পূর্ণিমার রাত। আলো নেই কারণ চাঁদের মাঝখানটাই নেই, সরু গোল কিনারাটুকু রয়েছে শুধু। মাঝখানে প্রায় পুরো চাঁদটা জুড়ে একটা বিরাট কালো গর্ত এবং একটা ঘন জমাট ধোঁয়ার স্তম্ভ, কোত্থেকে উঠে কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে আকাশ ভেদ করে সেই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। বুঝলাম ওটা শ্মশান থেকে ওঠা চিতার ধোঁয়া। কখন যে ঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছি জানি না। চোখ খুলে দেখলাম মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছি। পাশে কেদারায় বাবা বসে আছেন ভুরু কুঁচকে। আমার জ্ঞান ফিরতে দেখে বললেন,
এখন কেমন বোধ করছো?
বেশ ভালো, খিদে পেয়েছে। বাবা, ধূম্রজান কাকে বলে?
ও কথা কোথায় শুনেছো?
প্রথমে মনে করতে পারলাম না, এরকম একটা কঠিন শব্দ আগে কখনো উচ্চারণও করিনি। কি করে বললাম? তারপরে একটু একটু করে রান্নাঘরের ঘটনা মনে পড়ল, তার সঙ্গে সেই স্বপ্নটাও। স্বপ্নই তো, ছড়ার মধ্যে এই কথাটা ছিল, কিন্তু উনুনের থেকে বললে কি বিশ্বাস করবে, এই ভয়ে চুপ করে রইলাম। একটু পরে বাবা বললেন,
বোধহয় গীতা পাঠের সময় শুনে থাকবে, জ্বরের ঘোরে মাথার মধ্যে ফিরে এসেছে, ওসব এখন তুমি বুঝতে পারবে না, আর একটু বড় হলে জিজ্ঞেস করো, এখন মা ওষুধ দিচ্ছেন, খেয়ে নাও।
ওষুধ কিসের? কিন্তু তখন ওই বয়সে বেশি প্রশ্ন করতে পারলাম না, স্বাভাবিক। দুর্বল লাগছিল, আবার ঘুমিয়ে পড়লাম। ক্রমশ জানতে পারলাম রান্নাঘরের ব্যাপারটার পরে তিন দিন কেটে গেছে। সেই সময়টা আমি জ্বরের ঘোরে অচেতন হয়েছিলাম। বাবা নিজের হাতে রাখতে ভরসা পাননি, রামগতি কোভরেজকে নিয়ে এসেছিলেন। ওর সঙ্গে বাবার মতের অমিল, এমনিতে পরস্পরকে এড়িয়ে চলেন, কিন্তু উনি ওদিকের সবচেয়ে নামকরা বৈদ্য, তাই ছেলের জন্য তাঁকে ডেকেছিলেন। ও একটা কথা এখানে বলা দরকার, তিতুমীরের কেল্লা শেষ যেমন সাজিয়েছিলাম তেমনটাই রাখা ছিল। সেরে উঠে সেটা ভেঙে তেঁতুল বীজগুলো বের করতে গিয়ে দেখেছিলাম 18টা আছে, মানে 7টা কম। এই গেল ছোটবেলার কথা। তারপরে বেশ কয়েক বছর কেটে গেছে। কিশোর বয়সে তন্ত্র সাধনার নেশা আমাকে পেয়ে বসল। দাড়িগোঁক ভালো করে ওঠার আগেই ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম বারাণসী, সেখানে একজন মহাপুরুষের দেখা পেয়েছিলাম, সে গল্প তোমরা আগেই শুনেছ। তারপরে দেশে দেশে ঘুরে বেরিয়েছি গুরুর সন্ধানে। পেগধারী ভড়ংবাজ নকল সন্ন্যাসী বেশি, দু চারজন খাঁটি মানুষেরও সন্ধান যে পাইনি তা নয়। মাতু পাগলির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যার কাছে যেটুকু পেরেছি শেখার চেষ্টা করেছি, তার মধ্যে দু একটা আজ বলবো, কারণ এই কাহিনীতে তার প্রাসঙ্গিকতা আছে। এবং অবশেষে বরাকরের ধারে সেই সাধুর পঞ্চমুণ্ডির আসন, মধুসুন্দরী দেবীকে পাওয়া ও হারানো। তারপরে কিছুদিন অবধি আমার কি অবস্থা হয়েছিল সে তো একটু আগেই শুনবে। তারও প্রায় এক বছর পরে বিচ্ছেদের যন্ত্রণা রয়েছে, যদিও কালের নিয়মে তার তীব্রতা কিছুটা কম। হাঁটছি চলছি সবই করছি, কিন্তু কলের পুতুলের মতো। বিয়ে করেছি, স্ত্রীর সঙ্গেই থাকি, কিন্তু কোনো আকর্ষণ অনুভব করি না। বেঁচে থাকা যেন ঝরা পাতার মতো শুকনো নিরস। তা এই সময় একদিন শোনা গেল নদীতে একটা দেহ ভেসে উঠেছে। পাশের গ্রামের একটি ছেলে দিন সাত দশ আগে নিখোঁজ হয়ে যায়। সবাই ভেবেছিল পালিয়ে বুঝি কলকাতা চলে গেছে, মনে হচ্ছে সেই। কথাটা যখন কানে এলো তখন চণ্ডী মণ্ডপের পাশে গাছতলায় বসেছিলাম। পাড়ার কেউ কেউ দেখতে যাচ্ছে, হরেন, জগদীশ, ঈশ্বর বাগচি, আমারই বয়সী বেশিরভাগ। তো হরেন জিজ্ঞাসা করল,
ও তানাদা, এই বলছি লাশ দেখতে যাবে নাকি?
বরাকর থেকে ফেরা ইস্তক সমাজে মেলামেশা নেই, এই নিয়ে গাঁয়ে কথা হয় আমি জানি, কিন্তু আমল দিই না। তবু মনে হল সব বিষয়ে সরে থাকা যায় না, বিশেষ করে মৃত্যুর ব্যাপার যখন। গেলাম ওদের সঙ্গে।
চলো, কি ব্যাপার দেখে আসা যাক।
দশ দিন জলে ডুবে থাকা মরা কোনো সুদৃশ্য বস্তু নয়। অন্যদের তুলনায় আমি কিছুটা ধাতস্থ অভিজ্ঞতার কারণে। তবু কাছাকাছি পৌঁছতে মনে হল নাকে চাপা দেওয়ার কিছু একটা আনলে ভালো হতো। থানায় খবর দিতে একজন গেছে, কিন্তু সময় লাগবে, মাইল তিনেকের পথ। পাশের গ্রামেও খবর দেওয়া হয়েছে, তারা আসবে শনাক্ত করতে। খুব নিকট আত্মীয় পারবে কিনা সন্দেহ আছে, যে অবস্থা দাঁড়িয়েছে। ফেঁপে উঠে বিরাট আকার ধারণ করেছে দেহটা, মুখমণ্ডল প্রায় নেই। দড়ি বেঁধে টেনে ঘাট থেকে তুলে একটা গাছের গোড়ায় ঠেস দিয়ে রাখা হয়েছে। বেশি বর্ণনা দিচ্ছি না, অকারণ বিভৎসতা হবে। একটা বলছি শুধু, অদ্ভুত লেগেছিল তাই, মৃতের একটা চোখের ভেতর থেকে কিছু একটা লম্বা মতো বেরিয়ে এসেছে। চোখের মতোই দেখতে অনেকটা, কিন্তু পরে দেখলাম ওটা একটা ব্যাঙের ছাতা। নবীন পালিত ঝোপের আড়ালে চলে গেল বোধহয় বমি করতে, বাকিরা পায়ে পায়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল। কয়েকজন মজা দেখতে এসেছিল, মরণের জড় পরিণতির নিদারুণ রূপ দেখে তারাও রণে ভঙ্গ দিয়েছে। একটু পরে দেখলাম আশেপাশে আর কেউ নেই, পুলিশ বা পাশের গ্রামের লোকজন এসে পৌঁছনো অবধি কেউ সম্ভবত এদিকে আসবেও না। আমার এদিকে ততক্ষণে গন্ধ সয়ে গেছে, কিছু দূর অবধি সব সাধনাও করেছি যদিও শেষ করতে পারিনি। মৃত্যুর সান্নিধ্য এক ধরনের শান্তি দেয়। দেহের পাশেই গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসলাম, এই ভালো হয়েছে। সামাজিক দায়িত্ব এড়ালাম না,
আবার অকারণ বাক্যালাপ করতেও হল না। চোখ বন্ধ করে অহমাহুতি ধ্যান শুরু করলাম।
কি হুতি?
লয় যোগের একটা ধাপ। সাধনার কিছুটা জ্ঞান না থাকলে বোঝানো কঠিন।
লয় যোগ
প্রবিলাপন জানা আছে?
হ্যাঁ, ওই তো সেই হায়দ্রাবাদী ক্রিকেটার, তাই তো?
না বুঝে শুনে কিছু একটা বললেই হয়ে গেল। উচ্চতর যোগ ও তান্ত্রিক পদ্ধতি প্রবিলাপন। ভবযন্ত্রণার আধার হল অহমিকা। সেই অহমকে সাময়িকভাবে বিলুপ্ত করে ফেলতে পারলে অন্তত কিছুক্ষণের জন্য উপশম হয়।
আরে হ্যাঁ হ্যাঁ, এরকম একটা দেখেছিলাম কোথায় যেন।
কোথায় দেখলে?
আরে সেই যে কে যেন বলেছিল, ওই গর্দান নিয়ে নিলে টাক পড়ার ভয় আর একটুও থাকে না। হ্যাঁ,
একটু থেমে তারানাথ একবার কিশোরীকে দেখে নিল।
অর্বাচীনদের কিছু শেখাতে যাওয়া হল সেই কার যেন গলায় মুক্তোর মালা পরানোর সমান। যাগে শোনো, পদ্ধতিটা বর্ণনা করলে হয়তো একটু সহজ হতে পারে। কল্পনা করলাম একটা হোমকুণ্ড তৈরি করে আহুতি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। প্রথম নৈবেদ্য নিজের শরীর, দেহটাকে মনে মনে দিলাম আগুনে ফেলে। এক কথায় বললাম বটে, কিন্তু ওর জন্য সাধনা লাগে। তারপরে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎকে আগুনে সমর্পণ করলাম। দেশ কালের একটা খেলা বই তো নয়, সেও গেল পুড়ে। পড়ে রইল সেই দেশ আর কাল। ওরাও শেষ পর্যন্ত চেতনার খেলা। সঁপে দিলাম ওদের অগ্নিদেবের জঠরে। এখন আর সময় বলে কিছু নেই, কালচক্র থেমে গেছে। দূরত্ব বলেও কিছু নেই, রয়েছে শুধু একটা বিন্দু, এবং তাতে অধিষ্ঠিত হয়ে আছেন প্রলয়ঙ্কর কালানল। এবার বাকি রয়েছে শেষ আহুতি, দেশ কাল ও চেতনার একমাত্র অবশিষ্ট খেলা, এই অহম যার জাগতিক নাম তারানাথ চক্রবর্তী। সেটাকে আগুনে পুড়িয়ে দিতে পারলে নিশ্ছিদ্র শান্তি। চেষ্টা করেছি অনেকবার, কিন্তু শেষ অবধি পৌঁছতে পারিনি। তবু আরেকবার দেখতে ক্ষতি কি? যদি কখনো পৌঁছে যাই আদৌ ফিরতে পারবো কিনা জানি না, কিন্তু তাতেই বা কি? জীবন থাকা না থাকা প্রায় একই কথা হল। সেই অন্তিম প্রলয়ের আগুন যা প্রকৃতপক্ষে স্বয়ং নটরাজের প্রভামণ্ডল, তাতে ঝাঁপ দিতে যাচ্ছি এমন সময় ঘাড়ের কাজটা চুলকোতে শুরু করল।
বলেন কি, দেহ তো একটু আগে আগুনে সঁপে দিলেন, ঘাড় এলো কোথেকে?
আরে সে তো সংকল্পে, রক্ত মাংসের দেহটা তো উবে যায়নি।
খালি কথা, মানে যেমন ধরুন গিয়ে টাক পড়ার ধাত যদি বংশে থাকে, ঠেকাতে তুমি পারবে না, সে মাথাই কাটো আর যাই করো, কি অসিনি?
কিশোরীর কতটা সারল্য আর কতটা ফিঁচলেনি মাঝে মাঝে সন্দেহ হয়। যাই হোক, তারানাথ আবার বলতে শুরু করল।
যাকে, প্রথমে ভেবেছিলাম গাছ থেকে পিঁপড়ে গায়ে পড়েছে, তারপরে ঘাড়ে হাত দিতে গিয়ে দেখি হাতে ঠিক জোর পাচ্ছি না। চোখ মেলে দেখলাম হাতটা অনেকটা ফুলে উঠেছে, একটা হাত নয় দুটোই, এবং পা দুটো ক্রমশ ফুলে উঠছে। কেন এরকম হচ্ছে? কোনো বিষক্রিয়া? দ্রব্যদোষ কাটানোর প্রাথমিক ব্যবস্থা তন্ত্রে আছে, উপকরণ কিছু তো হাতের কাছে নেই, শুধু মন্ত্রে যেটুকু হয় এই ভেবে উচ্চারণ করার চেষ্টা করলাম।
ওম ভগবৎ সত্য
কিন্তু জীব ভারী হয়ে উঠে কথা জড়িয়ে যাচ্ছে, গলাটাও ফুলে গেছে। উঠতে চেষ্টা করলাম, হাতে পায়ে কোনো জোর পেলাম না। ক্রমশ দেখলাম নড়তেও পারছি না, কোড়ে আঙুলটুকু নাড়ানোর ক্ষমতাও চলে গেল কিছুক্ষণের মধ্যে। কাউকে যে ডাকবো তাও সম্ভব নয়, কাছাকাছি কেউ নেই, আর থাকলেই বা কি, গলা দিয়ে স্বর তো বেরোবে না। ক্রমশ নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগল, চোখের দৃষ্টি গোলাটে হয়ে যেতে লাগল। ঘাড়ের কাছে যে অনুভূতিটা হচ্ছিল সেটা একটু একটু করে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। হাটের দিকে একবার তাকালাম, চামড়া খসে যাচ্ছে, হাড় মাংস বেরিয়ে পড়ছে, পেশি ভেদ করে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সাদা সাদা কৃমি কীট। টের পেলাম আমার যকৃৎ, হৃদযন্ত্র, ফুসফুস, পাকস্থলী, বৃক্ক, প্লীহা প্রভৃতি ক্রমশ গলে একেবারে তরল হয়ে যাচ্ছে। পচনের তীব্র দুর্গন্ধে চারদিক দূষিত হয়ে উঠল। আমার একটা চোখের ভেতর থেকে কি যেন ঠেলে বেরোনোর চেষ্টা করছে। বর্ষার দিনে জুতোর মধ্যে কাদা জল ঢুকে যাওয়ার পরে হাঁটতে চেষ্টা করলে যেমন শব্দ হয়, তেমন শব্দ করে হঠাৎ চোখ ভেদ করে জিনিসটা বেরিয়ে এলো। সেই চোখটায় আর দৃষ্টিশক্তি থাকল না। বুঝলাম ব্যাঙের ছাতা, আমার নাম ধরে কেউ ডাকছে, আর এই স্বরটা আমি চিনি। কোথায় শুনেছি দেখলাম জলে ডোবা ছেলেটার মৃতদেহ ঘাড় ঘুরিয়ে আমাকে দেখছে। একটা চোখ ও একটা ছত্রাক দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও একটা চোখ ও একটা ছত্রাক দিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দুটো মাথা কাছাকাছি নিয়ে এসে আমরা যেন দুই ঘনিষ্ঠ বন্ধু নিত্যদিনের সুখ দুঃখের গল্প করতে বসেছি। মৃত ছেলেটি কথা বলতে শুরু করল, সেই কণ্ঠস্বর আমি চিনি, শেষ শুনেছিলাম বহু বছর আগে আমার ছোটবেলার সেই দিনটাতে উনুনের ভেতর থেকে। এবারে আর যুক্তাক্ষরের সমস্যা নেই, প্রতিটা শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যেতে লাগল যা শুনেছিলাম ও দেখেছিলাম। একটু পরে আমার দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে গেল, কানের কাছে কথাও যে কখন থেমে গেছে খেয়াল করিনি। পেশিগুলো শক্ত কাঠের মতো হয়ে গিয়ে পরে আবার শিথিল হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ দ্রবীভূত হয়ে যেতে লাগল, কোষ ও কলা অনুপরমাণুতে ভেঙে গিয়ে গলিত দেহ রস হয়ে মাটিতে মিশে যেতে লাগল। কৃমিকীটের কাজ শেষ হয়ে গেল, আমার দ্বারা সম্পৃক্ত উর্বর জমি শ্যাওলায় ছেয়ে যেতে থাকল। একটা কালচে সবুজ অন্ধকার শিরা উপশিরার মতো ছড়িয়ে পড়ল আমার চেতনার রন্ধ্রে রন্ধ্রে। মরণ অন্তিম নিদ্রা, সেই ঘুমেও কি স্বপ্ন আসে? মরার মাথা কি দুঃস্বপ্ন দেখে? জেগে উঠে দিনের আলোর জগতে পালিয়ে যেতে সে তো পারে না। মৃত্যু কি তবে অসীম দুঃস্বপ্ন? কালো জল পেরিয়ে একলা পথিক অরণ্যে প্রবেশ করে। কাঁটা গাছের প্রাচীর ভেদ করে ব্যাঙের ছাতার হাট পেরিয়ে কালো শ্যাওলার অলিন্দ বেয়ে শ্যামা ঘাসের নিলয় পেছনে ফেলে রেখে কোথায় সে চলেছে একলা পথিক তা জানে না। সরু সরু ডালপালার নুড়ো মুখে গুঁজে ভেসে ভেসে সঙ্গে সঙ্গে চলে মাথার উপরে নষ্ট চন্দ্র। এখানে রং নেই, শুধুই ধূসর আছে। এখানে শব্দ নেই, শুধু পাতা ঝরে পড়ার শব্দ আছে। এখানে গন্ধ নেই, স্পর্শ নেই, এখানে জিভে কোনো স্বাদ নেই, এখানে আলো নেই, শুধু আছে নষ্ট চন্দ্র। এ বড় শান্তির দেশ। কাঁটা ঝোপের আড়াল থেকে কারা যেন একলা পথিককে দেখে। বাঁশের পাতার ফাঁক দিয়ে বাতাস বয়ে যাওয়ার মতো শব্দে ফিস ফিস করে কথা বলে। ওরাও কি এসেছিল কোনোদিন এই পথে? যেতে 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 বনের শেষে শুকনো গাছের কাছে এসে থামে সে। খসখস শব্দ হয়, অতিকায় ধূসর প্রাণী গাছের গুঁড়িতে গা ঘষে। একলা পথিকের ভয় করে না। ভয় কাকে বলে তার আর মনে নেই। এদিকে গাছ থরথর করে কাঁপে, শুকনো পাতা খসে খসে উড়ে উড়ে যায়, গাছের ওপারের অন্ধকারে মিশে যায়। নষ্ট চাঁদের মরা আলো এসে দেখে পাতা নয় তো মুখ। ওদিকে অরণ্য শেষ হয়ে গেছে, তারপরে শুধু অন্ধকার। না, অন্ধকার নয়, আসলে কিছুই নয়। ওদিকে আর কিছু নেই। গাছের ওপারের মাটি ও আকাশ থরথর করে কাঁপতে কাঁপতে গুঁড়ো গুঁড়ো হয়ে সেই কিছু নার মধ্যে মিশে যেতে থাকে। জরা পাতার গায়ে নির্জীব রক্ত শূন্য মুখগুলো সেই কাঁপা কাঁপা কিছু নার দিকে ভেসে ভেসে চলে যায়। কারা ছিল ওরা সে ভাবার চেষ্টা করে। কাঁটা গাছের ঝোপে বসে আছে একটা পাখি। পাখিরা কি কথা বলতে পারে? একলা পথিকের ঠিক মনে পড়ে না।
জানি না তো, ওপারে ছিলাম কখনো?
জানি না আমার নাম ছিল কখনো, মনে নেই। না, হয়তো চিনি, মনে পড়ে না।
ওরা সব মুছে গেছে পৃথিবীর মাটির থেকে।
আমি সেরম অনেক কাল হয়ে গেল।
পৃথিবী কি
যেখানে তোমার আছেন?
একলা পথিক ব্যথা পায়, মা কাকে বলে তা সে জানে না বা ভুলে গেছে। কথাটা তবু তাকে স্পর্শ করে। একলা পথিক ভাবে এ বড় শান্তির দেশ, এখানে ব্যথা নেই, তবু কোথাও যেন পৃথিবী রয়ে গেছে বলে মনে হয়। পৃথিবীতে আলো আছে, রং আছে, স্বাদ গন্ধ স্পর্শ আছে, ব্যথা আছে, কিন্তু মাও আছে। মা কি তা সে জানে না, কিন্তু কথাটা তার ভালো লাগে।
ফেরা যায়?
সম্পৃক্ত উর্বর মাটিতে বীজ প্রবেশ করে, দেহরস শুষে নিয়ে মাটি ভেদ করে মাথা তোলে, জল পায়, হাওয়া পায়, সূর্যের আলো পায়, শস্য হয়ে পেকে ওঠে, ঝরে যায়, মিশে যায়, ধরণীকে উর্বরা করে, তাতে নতুন বীজ প্রবেশ করে। শস্য ও বীজের চক্রে কেটে যায় যুগ যুগান্তর। শস্য থেকে প্রাণী পুষ্ট হয়, মানুষ পুষ্ট হয়, কেটে যায় আরো যুগ, প্রজন্মের ধারা বেয়ে বহু 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 যুগ পরে শস্য শ্যামলা দেশে এক অন্ধকার জরায়ুতে বীজ প্রবেশ করে। একদিন অদ্ভুত আলোয় চারদিক উদ্ভাসিত করে রাতের আকাশ চিড়ে পূব থেকে পশ্চিম দিগন্তের দিকে মন্থর গতিতে উড়ে যায় বিরাট নীল অগ্নিপিণ্ড। শিশুর কান্না ও শঙ্খের মাঙ্গলিক ধ্বনিতে গৃহ আনন্দিত হয়ে ওঠে। একলা পথিক নতুন করে চিনতে শিখে মা কাকে বলে। কে সবাই শুনছেন তো? গপ্প মিরে ঠেকে আজকের গপ্প তথাগত বন্দ্যোপাধ্যায় লেখা দশচক্রে তারানাথ। একটা কথা আপনাদের বলি, এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। মীরের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। সে সময়টাতে খাওয়া দাওয়া একরকম ছেড়েই দিয়েছিলাম, চেহারার যত্ন করতাম না। সেদিন নদীর ধারে পাশের গ্রামের লোকেরা এসে পৌঁছনোর আগেই আমার চেতনা ফিরে এসেছিল। ফেরার পথে নাপিতের কাছে গিয়ে চুল দাড়ি কেটে সভ্য হলাম। বাড়িতে ঢোকার সময় দেখি দরজা খুলে আমার স্ত্রী অবাক হয়ে তাকিয়ে আছেন। খড়িমাটি দিয়ে গা ঘষে ঘষে মাথায় তেল দিয়ে ভালো করে স্নান করে ঘরে এসে স্ত্রীকে বললাম,
কি যেমন ভেবেছিলে তার চেয়ে একটু ফর্সা।
খেতে বসে মা ও স্ত্রীকে অবাক করে দিয়ে বললাম,
ডালটা ভালো হয়েছে আর আছে?
মা এসে আমার কপালে হাত ছোঁয়ালেন।
শরীর ঠিক আছে তো বাবা?
বৃষ্টি ধরার কোনো লক্ষণ নেই, বরং আরো ঝেঁপে আসছে। ভাজাভুজি শেষ হয়ে গেছে বহুক্ষণ আগে, শুধু একটা আধ খাওয়া কাঁচা লঙ্কা সন্ত্রস্ত ভঙ্গিতে শাল পাতার আড়ালে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে। দম ছেড়ে বললাম, ছড়াটার বিষয়ে শুনছি অনেকক্ষণ থেকে, কিন্তু এখনো সেটা এলো না তো।
রোসো রোসো, আরেকবার চা বলি। বক বক করে গলাটা ধরে গেল। এরপরে বলবো কি করে উড়তে শিখেছিলাম।
হ্যাঁ, উড়তে?
হ্যাঁ, মেওয়া ফলবে, কিন্তু সিগারেট শেষ হয়ে গেল যে।
তড়ি ঘড়ি নতুন একটা প্যাকেট বের করে তারানাথের সামনে রাখতে রাখতে কিশোরী বলল,
ওরা সে তো মহাভারতে আছে।
কিরকম?
ওই যে কার যেন কাহিনী, হ্যাঁ, ধুন্ধুমার।
ধুন্ধুমার মহাভারতের চরিত্র?
হ্যাঁ হ্যাঁ, কেন, সেই যে ধুন্ধুমার খুব ভালো তীর ছুটতে পারত।
তারপর?
আরে একবার ভুল করে কোন এক মুনির পোষা খরগোশকে মেরে ফেললো, মনে পড়ছে না?
না, বলে যাও।
মুনি ঋষি সাপ দিলেন জীবনে আর কখনো লক্ষ্য ভেদ করতে পারবে না, সেই দুঃখে ধুন্ধুমার পাহাড়ে উঠে ঝাঁপ দিল।
ওড়াটা কোত্থেকে আসছে সেটা জানতে চাইছি।
আরে মাটি লক্ষ্য করে ঝাঁপ দিয়েছিল, কিন্তু ওই মুনির সাপে ফসকে গেল যে।
কড়া চোখে কিশোরীকে মেপে নিয়ে তারানাথ বলল,
আর কি হচ্ছে, কোন পর্বে আছে এটা?
সেটা তো ঠিক, হ্যাঁ, বোধ হয় বিকট পর্বে।
বিকট পর্ব?
হ্যাঁ।
সৌভাগ্যবশত এই সময় চা এসে পড়াতে প্রসঙ্গটা আর এগোল না। পাসিং শোয়ের নীল ধোঁয়া ছেড়ে তারানাথ আবার বলতে শুরু করল,
তারপরে বেশ কিছু বছর কেটে গেছে, তখন আমি রীতিমতো গৃহস্থ হয়ে পড়েছি। তাবিজ কবচ মাদুলি দিয়ে সংসার চালাই, কোষ্ঠী বিচার করে বাজার খরচে সংস্থান করি, তবু মাঝে মাঝে পুরনো যাযাবর বৃত্তি চাগার দিয়ে ওঠে। আমার অবস্থা তোমাদের কিছু অজানা নয়, শৌখিনতার কোনো অবকাশ নেই, তবু পথের জীবনের চেয়ে স্বাচ্ছন্দ্য যে বেশি সে তো অস্বীকার করা যায় না। যখন ভয় হয় আরামে অভ্যস্ত হয়ে পড়ছি না তো, তখন একাই বেরিয়ে পড়ি, কিছুদিন যেমন খুশি ঘুরে বেড়াই, বা কোথাও ডাক পেলে চলে যাই, কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় পেলে ভালো, নইলে সেই যৌবনের অভ্যেস মতো বাগানে দালানে ভাঙা মন্দিরে বা কিছু না জুটলে গাছতলাতেও রাত কাটায়। সর্বত্র দেখি মানুষের রোজকার জীবনে ছোট খাটো দুঃখ দুর্দশা লেগেই আছে। বিজ্ঞাপন করি না, কিন্তু ভব ঘুরে মুসাফির ধরনের লোক দেখে কেউ কেউ এসে প্রতিকার চায়, সাধ্যমতো ব্যবস্থা করে দিই। তোমরা জানো কিছু ক্ষমতা এককালে পেয়েছিলাম, যদিও তার চোদ্দ আনা খুইয়ে বসেছি এককালে যথেচ্ছ খরচ করে। লোকে খুশি হয়ে যা দেয় নিয়ে নি, অভিমান টভিমান করি না। একবার বাঁকুড়ায় আমার দেশের বাড়ি গিয়ে সেই খেয়ালটা হল। স্ত্রীকে বললুম,
শোনো, থাকো কয়েকদিন এখানে, আমার একটা কাজ আছে, সেরে ফিরছি।
আদৌ কোনো কাজ নেই, কিন্তু সে কথা বললে তো ছাড়া পাওয়া যাবে না। একটা পোঁটলা বেঁধে বেরিয়ে পড়লাম, কোন দিকে যাব জানি না। ঘুরতে ঘুরতে চলে গেলাম মানভূম, ওই জয়চণ্ডী পাহাড়ের কাছে। আমাদের ওদিক থেকে ছাতনা শুশুনিয়া হয়ে রঘুনাথপুরের দিকে যেতে হয়, রুক্ষ পাথুরে জায়গা, একটা কর্কশ পুরুষালী সৌন্দর্য আছে, আর সেটাই টান। শীতকাল, ট্রেন থেকে নেমে হাঁটছি, তাই এখনকার মতনই বিকেল গড়িয়ে সন্ধে নামছে। শাল জঙ্গল কেঁদ জঙ্গলের মাঝখান দিয়ে নির্জন পথ, মাইল পাঁচেক হেঁটে ফেলেছি, বসতি চোখে পড়ছে না, একজন মাত্র লোকের সঙ্গে দেখা হল, ভূমিজ বা মুন্ডা জাতীয় কাঠুরে, মাথায় কাঠের বোঝা আর হাতে কুড়ুল নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি পা চালিয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম,
এই যে দাদা, কাছে কোনো গ্রাম আছে কিনা বলতে পারেন?
থাকবে না কেন, শিয়ালবুনি গা, ভালুক তার পেরিয়ে আরেকটুকু, তবে তাকে বড্ড ব্যারাম ধরেছে গো, উঠে না গেলে ভালো বটে।
ওদিককার ভাষা ক্রমাগত বলতে পারবো না, তাই এর পরে বেশিরভাগটাই কলকাতার বাংলায় বলব। একটু পরে কাঠুরে রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে নেমে কোথায় চলে গেল, আমি পড়লাম ফাঁপড়ে।
না গেলে ভালো, বলে তো চলে গেল, তাহলে যাবটা কোথায়? ব্যারাম হোক আর যাই হোক, রাতটা তো কোথাও থাকতে হবে। এদিকে পা চালিয়েই যাচ্ছি, অন্ধকার নামে নামে, কোথাও কোনো গ্রামের চিহ্ন নেই। কাঠুরে বাবাজির সঙ্গে গেলে কি ভালো হতো? এই হতাশ হয়ে ভাবছি, পোঁটলায় গামছা আছে আর একটা মাঝারি ধরনের খেসের চাদর, তার উপর ভরসা করে গাছতলায় শুয়ে থাকলে ভালুকের পেটে যদি নাও যাই ঠান্ডায় জমে মৃত্যু হতে পারে। এমন সময় বন শেষ হয়ে একটা পাথুরে জায়গায় পড়লাম। ওই লোকটা বলেছিল বটে, ভালুক তাঁর পেরিয়ে আর একটু গেলেই গ্রাম। একটা চ্যাপটা কালো পাথরের উপর বসে পড়ে বিড়ি ধরালাম। ঠান্ডা আরো ঝেঁকে আসছে। কিছুক্ষণের মধ্যে লোকালয়ে আশ্রয় না পেলে খুব দুরবস্থা হবে, কিন্তু পা আর চলছে না। দু চার টান দিয়েছি, হঠাৎ একটু হালকা বাতাস দিতে একটা তীব্র ঝাঁঝালো উৎকট গন্ধ নাকে এল, যেন বহু বছরের জমে থাকা বর্জ্য পদার্থের কুণ্ড রয়েছে কাছেই কোথাও। আর তার সঙ্গে একটা তীক্ষ্ণ শব্দ, চিকচিক চিকচিক করে, আর সেটা ক্রমশ বাড়তে লাগল, এক একাধিক, তারপরে অসংখ্য স্বর। এক জায়গায় দুটো বড় পাথরের খাঁজ বেয়ে জমিটার নিচের দিকে অন্ধকারের মধ্যে ঢুকে গেছে। সেই ভাঁকের কাজটায় কি যেন ফড়ফড় করছে, আবছা আলোয় ঠিক দেখতে পাচ্ছি না বুঝলে। তারপরে সেখানটাতে ক্রমশ একটা অন্ধকারের দলা পাকিয়ে উঠতে লাগল। দেখতে দেখতে দলাটা বড় হতে হতে ওপর দিকে উঠতে লাগল, দিগন্ত রেখা ছাড়িয়ে একটু ওপরে উঠতেই ফিকে ধূসর আকাশের গায়ে স্পষ্ট দেখতে পেলাম বাদুর। এ অঞ্চলে বাদুরের গুহা আছে শুনেছিলাম, আগে দেখিনি কখনো। প্রথমে কয়েকটা, তারপরে কয়েক ডজন, তারপরে ক্রমশ আকাশ কালো করে দিয়ে স্রোতের মতো বেরোতে লাগলো গর্ত থেকে একের পর এক বাদুর। কিচকিচ শব্দে কানে তালা লেগে যাওয়া জোগাড়, আর তার সঙ্গে সেই উৎকট গন্ধ। ওই গুহার মধ্যে যুগ যুগ ধরে মলমূত্র ত্যাগ করছে ওরা, তারই সুবাস। তোমাদের বলছি এখনো গা গুলিয়ে উঠছে। যাকে বোধ হয় দু মিনিট ধরে একটা চওড়া কালো নদীর মতো আকাশ ঢেকে দিয়ে বাদুড়ের স্রোত বেরোতে থাকল, কলক্ষ যে ছিল ওর মধ্যে বলতে পারবো না। এই হল ওদের শিকার করার, খাদ্য সংগ্রহ করার সময়। বেশ কয়েকটা আমার মাথার পাশ দিয়ে ফড়ফড় করে উড়ে গেল, মুখে চোখে ডানার ঝাপটা টের পেলাম। তাড়াতাড়ি পোঁটলা থেকে গামছাটা বের করে মাথায় মুখে জড়িয়ে নিয়ে শুধু চোখের কাছে একটু সরু ফাঁক রেখে চুপ করে বসে থাকলাম, যতক্ষণ না সব কটা চলে গেল। আকাশের কোনায় কোনায় যখন সব ছড়িয়ে পড়েছে, তখন গামছাটা আবার পোঁটলায় ভরে উঠে পড়লাম। ঠান্ডায় তখন হাত পা শিয়ে দিয়ে যাচ্ছে এবং আরো ঠান্ডা বাড়ছে বুঝলে। ফিকে চাঁদের আলোয় পথ চিনে চিনে বোধ হয় মাইল দু এগিয়ে গ্রাম পেলাম, অনতি দূরেই বটে। মাঠ ঘাট পাহাড় জঙ্গলের মানুষের মাপজো কি আলাদা, শহুরে হয়ে ওঠা স্তক সে কথাটা মনে থাকে না। শেয়ালবনিতে ঢোকার মুখেই আগুনের আঁচ গায়ে এসে লাগল। পথের ধারে একটা খেজুর গাছের নিচে আগুন করে একটা বড় হাঁড়িতে কি জাল দেওয়া হচ্ছে। শরীরে একটু তাপ নিতে গেলাম সেদিকে, খেজুর গুড়ের গন্ধ মম করছে। বললাম,
রাতেও হয় নাকি?
সাজের রস এখনই জানলা দিলে সকালে গেঁজে যাবে। আমরা জল খাই না, রস খাই, বদ্দি বলেছে। তা তুমি কোত্থেকে?
সেই কিরকম ব্যাপার, কথাটা ঠিক বুঝতে পারলাম না। যা হোক, ওর এই তুমিটা বেশ ভালো লাগলো। ভাবছা দেখতে পেলাম লোকটার পেছন দিকে যত দূর চোখ যায় খেজুর গাছের সারি। বললাম,
হাঁটতে হাঁটতে এসে পড়লাম গো, কোথায় গেলে একটু শোয়ার জায়গা পাই বলতে পারো? যে ঠান্ডা পড়েছে।
উত্তরে এসে ডাবা হাতায় করে তুলে একটা মাটির ভাঁড় ভর্তি গরম রস আমাকে দিল।
এটা খাও, শীত কমবে।
আমিও নির্দ্বিধায় নিয়ে চুমুক দিলাম। সত্যি অমৃতের মতো। একটা উষ্ণতার পুলক গলা বেয়ে নেমে হাতে পায়ে ছড়িয়ে পড়তে লাগলো।
আমার বাড়ি থাকবে? কবিরাজ মশাইও আছেন ওখানে।
নিশ্চয়ই থাকবো, কেন থাকবো না?
জাতপাতের কথা সে তুলল না, আমিও না। কিন্তু কবিরাজ যখন রয়েছেন বোধ হয় ব্রাহ্মণই হবে, এদিকের অনেক কবিরাজই ব্রাহ্মণ।
আচ্ছা বোঝো, যাবো একটু পরে যাবো।
একটা কাটা খেজুরের গুঁড়ি ছিল পাশে, কিন্তু সেটা বসার জায়গা হিসেবে স্বস্তিকর হবে না, তাই বসলাম একটু দূরে একটা চ্যাটালো পাথর দেখে। পাথরের অভাব নেই ওদিকে। একটু পরে আরেকজন এলো, জাল দেওয়ার কাজ তার উপর ছেড়ে দিয়ে লোকটা উঠে পড়ল। দু চার কথা বলতে বলতে যাচ্ছি, ওর নাম দিনু মাঝি। তো ব্রাহ্মণ নয় বুঝলে, আমার তাতে কাঁচকলা, কিন্তু কবিরাজ মশাইয়ের সঙ্গে আলাপ করতে হচ্ছে। দিনুর বাড়ি বেশ বড়, পরিপাটি, গ্রামের একজন মাতব্বর লোক বোঝা গেল। আমরা ঢুকতেই এক স্ত্রীলোক বেরিয়ে এলো, কালো সুশ্রী ছোটখাটো চেহারার, দিনুর বউ ফুলমণি। তার সঙ্গে একটি ছোট ছেলে মায়ের আঁচল ধরে এসে দাঁড়িয়েছে। বড় বড় চোখ, যেন পৃথিবীতে এসে পড়ে যা দেখছে তাতেই অবাক হয়ে যাচ্ছে।
নাম কি খোকা?
ওদিককার ভাষায় জিজ্ঞেস করতে পারলাম না, তবু সে উত্তর দিল,
আমার নাম বুধন বটে।
উঠোনের ধারেই একটা বড় ঘর, কবিরাজ মশাই সেখানে বসে রেড়ির তেলের প্রদীপের ধারে একটা পুঁথি দেখছেন। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন। দেখলাম বয়স আমার চেয়ে কম, ফর্সা ছিপছিপে গড়ন, চোখের দৃষ্টি পরিষ্কার ও বুদ্ধিদীপ্ত। আমাদের একসঙ্গে বসিয়ে দিয়ে দিনু বেরিয়ে গেল। কবিরাজ মশাইয়ের নাম অবিনাশ পণ্ডা। কথাবার্তা প্রায় কলকাতার মতোই, স্থানীয় টান খুবই কম। পণ্ডিত ব্যক্তি, তা আমার পরিচয় পেয়ে হাত ধরে বললেন,
ঠাকুরমশাই খুব ভালো হলো আপনি এসে পড়লেন, আমি একা সামাল দিতে পারছি না।
জানতে চাইলাম কি ব্যাপার। তো গত কয়েকদিনের মধ্যে গ্রামে তিন জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে দুজন বৃদ্ধ আর একটি ছোট মেয়ে। প্রথমে অরুচি, তারপরে জ্বর, পেটের সমস্যা, দুর্বলতা, ক্রমে অতি ধূম জ্বর, বিকার, প্রলাপ, অচৈতন্য অবস্থা আর মৃত্যু। অবিনাশ কবিরাজ বললেন,
সহজ রোগ নয় চক্রবর্তী মশাই, জলবাহিত রোগ। শীতকালে ঝোড়া নালা সব শুকিয়ে গেছে, পাতকুয়োতে বালতি ফেললে তলায় গিয়ে ঢনঢন করছে, একটা কি দুটো মজা পুকুরের তলানির জল এরা খাচ্ছে, আবার সেখানে কাপড়ও কাচ্ছে, হাত মুখও ধুচ্ছে, দেখুন না কি শুরু হয় কদিনের মধ্যে।
রস খাওয়ার কথাটা জিজ্ঞেস করলাম, তাতে উনি বললেন,
ওটা তো এখনকার মতো ঠেকা দেওয়ার জন্য একটা বলেছি, জানি না কজন করছে, পই পই করে বলে তো যাচ্ছি, বলেছি এখন রসের সময়, গায়ে খেজুর গাছের আড়ত আছে, কোপ দাও, রস পারো খাও, জল এখন কটা দিন খেও না, পারলে রসে একটু জাল দিয়ে খাও। বুঝলেন কি না? আপনি লেখাপড়া জানা লোক, কথাটা বুঝবেন। যেটুকু দূষণ থাকে জাল দিলে তাও কেটে যায়। শুনছি তো দিনু আর আরো কে কে দিন রাত হাঁড়ি চাপিয়ে পালা করে জাল দিচ্ছে, দেখা যাক কি হয়। আমি বলতে পারি শুধু, ঘাট ধরে খাওয়াতে তো পারব না, বুঝলেন কি না?
কবরেজ মশাইয়ের উপর শ্রদ্ধা হল, যা বুঝলাম রোগটা সম্ভবত টাইফয়েড। উনি মেডিকেল কলেজে না পড়েও জলবাহিত জীবাণুর কথাটা জানেন এবং যথাসম্ভব বিধান দিয়েছেন। আমিও পশ্চিমী ডাক্তারির আগামুড়ো কিচ্ছু জানি না, কিন্তু কলকাতায় থেকে থেকে দু চারটে কথা তো কানে ঢুকেছে। আমি বললাম,
কবিরাজ মশাই প্রতিরোধের ব্যবস্থা করেছেন খুব ভালো, তা এখন প্রতিকারের কি করবেন?
ইতিমধ্যে অবিনাশ কবরেজ, দিনু আর আমি একসঙ্গে খেতে বসলাম। রাঙা চালের ভাত, মোটা মোটা মন্ডুয়ার রুটি, ঘন কলাইয়ের ডাল, তাতে আবার একটু কাঁচা সর্ষের তেল ঢালা হয়েছে, পেঁয়াজ পোড়া লঙ্কা পোড়া দিয়ে মাখা আলু সেদ্ধ, আর তার সাথে গুগলির ঝাল। অপরিচিত খাওয়া দাওয়া, কিন্তু বেশ তৃপ্তি হল। খেতে খেতে কবরেজ মশাই বললেন,
প্রথমে অতটা গুরুত্ব দিন, করম মাহাতোর জ্বর হল, মহা সুদর্শন বটিকা তৈরি ছিল তাই দিলাম, বিশেষ কাজ না হওয়াতে লক্ষ্মী বিলাস, গোদন্তি ভর্ষ, ত্রিভুবন কীর্তি সবই একে একে প্রয়োগ করলাম, একটু কমে আবার চড়ে যায়, শেষে মকরধ্বজ বানিয়ে খাওয়ালাম, তাতে বোধহয় দিন দুয়েক বেশি টিকে গেল, তবু শেষ রক্ষা হল না।
নামগুলো শুনছি আর আমার শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে।
জ্বর বিকার কমানোর জন্য প্রথমে শঙ্খপুষ্পী, তাতে বিশেষ উপকার না পেয়ে
বিষ্ণুক্রান্তা।
কবরেজ মশাই একটু সশ্রদ্ধ ভঙ্গিতে আমার দিকে তাকালেন।
রসরাজ ভেবে বসবেন না যেন, একটা দুটো নাম মনে আছে শুধু, ছোটবেলায় বাবার কাছে শোনা।
দিনুর বাড়িতে যে জল পান করছি সে বিষয়ে জিজ্ঞেস করতে কবরেজ মশাই আশ্বস্ত করলেন যে সে জল তিনি নিজে ফুটিয়ে ফিটকিরি দিয়ে শোধন করিয়ে নিচ্ছেন, প্রতিদিন দুবার কি তিনবার করে। উঠোনের ধারের ওই বড় ঘরটাতেই আমার আর অবিনাশ কবিরাজে থাকার ব্যবস্থা হয়েছে। দিনু তিনজনের জন্য আলাদা আলাদা হুঁকোয় তামাক সেজে এনে বসল। কিছুক্ষণ ধূমপান করে সে শুতে চলে যাওয়ার পরে কবরেজ মশাই বললেন,
রোগের গতি প্রকৃতি ভালো ঠেকছে না চক্রবর্তী মশাই, কিন্তু এর উপর আর কি করতে পারি ঠিক বুঝতে পারছি না। মকরধ্বজ বানিয়ে রাখছি, চারটে রোগী এখন হাতে, দেখি কালকের দিনটা কি হয়।
সকাল সকাল উঠে দেখি বুধন রোদে পিঠ দিয়ে খেলতে বসে গেছে, মাটিতে খড়ি দিয়ে দাগ কেটে চৌকো চৌকো ঘর বানিয়ে তার ভেতরে শুকনো তেঁতুলের বীজ চালাচালি করছে কি একটা অদৃশ্য নিয়ম মেনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেও নিয়মটা ঠিক ধরতে পারলাম না। বিড় বিড় করে কি হিসেব করে, তারপর কয়েকটা এই ঘর থেকে সেই ঘরে সরায়। সঙ্গীরা বোধ হয় এখনো কেউ বেরোয়নি, নইলে বাড়িতে বসে গুটি খেলার ছেলে একে দেখে মনে হয় না। নিজের ছোটবেলার খেলা মনে পড়ে গেল। বললাম,
খোকা স্কুল মানে পাঠশালায় যাও।
খেলতে খেলতেই দুদিকে মাথা নেড়ে সে জানালো যে ওসব বালাই তার জীবনে নেই। দালান থেকে দিনু বলল,
আর দিনই এখনো খেলুক একটু, ওই একবার ঢুকিয়ে দিলে তো আর ছাড়ার নেই।
খাঁটি কথা, মাতৃগর্ভে ভাসমান অবস্থার পরেই এ হল মানুষের জীবনের সবচেয়ে সুখের সময়। চিন্তা ভাবনা নেই, সেসব মা বাবার দায়িত্ব, খেলা ব্যতীত কোনো কাজ নেই, সংসার টানতে হয় না, টাক ঢাকতে হয় না, হাঁটুতে বাদ নেই। প্রতিটা সকালই ছুটির দিনের সকাল, ভবযন্ত্রণা ভোগ করার জন্য বাকি জীবনটা তো আছেই, খেলে নিক এখন যত পারে। বসে পড়লাম ওর পাশে উঠোনের উপর। বললাম,
কি করে খেলতে হয় আমাকে শেখাও দেখি।
এরকম কথা বোধ হয় কোনো পূর্ণবয়স্ক মানুষের মুখেও শোনেনি কখনো। এক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে থেকে তারপরে মহা উৎসাহে আমাকে বোঝাতে শুরু করে দিল। কলকল করে কথা বলে যাচ্ছে আর হাত দিয়ে নেড়ে চেড়ে বীজ চালার কৌশল দেখাচ্ছে। একে তো মানভূমের কথ্য ভাষা, তার ওপর শিশুর মুখের আধো আধো উচ্চারণ, তারও ওপরে জীবনের প্রথম ছাত্রটি পেয়ে উৎসাহের চোটে তুমুল বেগে বলে চলেছে। দশটা শব্দের মধ্যে হয়তো একটা বুঝছি, কিন্তু গম্ভীরভাবে মাথা নাড়ছি যেন সবটা জলের মতো বুঝে ফেলেছি। এদিকে ভয় হচ্ছে খেলতে বললেই ধরা পড়ে যাব। মনে মনে কল্পনা করছি এই ছেলেটি বড় হয়ে পাঠশালার গুরুমশাই হয়েছে আর আমি ওর নিরেট পড়ুয়া। কি করে মুখ রক্ষা হবে ভাবছি এমন সময় একটা সবুজ আর হলুদের ঝলক খেলে গেল চোখের পাশে। তার সঙ্গে তীক্ষ্ণ স্বরে চিড়বিড় আওয়াজ। ছ সাতটা রঙিন পাখি এসে বসেছে উঠোনের ওপর একটা কুল গাছের ডালে, নিজেদের মধ্যে ঝগড়া করছে বা ওই ওদের যেমন কথা বলার ধরন হয়। বুধন আমাকে পড়ানো ছেড়ে দিয়ে হাঁ করে দেখছে, চোখ দুটো বড় বড়, হাসি হাসি মুখ। ভাবটা এই যে কি সুন্দর একটা জায়গায় এসে পড়েছি, এটার নাম পৃথিবী, এখানে আমরা কদিন থাকব। বললাম,
চেনো, ও হল বাঁশপাতি পাখি, এদিকে বোধ হয় শুইচোরা বলে।
আমার কথা ওর কানে গেল না, এই সুযোগে পাঠশালা থেকে চম্পট দিলাম। দেখলাম অবিনাশ কবিরাজ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খেলা দেখছিলেন, মুখে হাসির সঙ্গে একটু যেন করুণ ভাব। ওর জীবনের ইতিহাস কিছুই জানি না, হয়তো পরে জানতে পারব, তবু এটা বুঝতে পারলাম যে বুধনকে উনি বিশেষ স্নেহ করেন। একটু পরে উনি আর আমি বেরোলাম, সবচেয়ে কাছের রোগী ফটিক গড়াইয়ের বউ সুভদ্রা। ঢোকার আগে উনি বারবার করে বলে দিলেন,
বেরিয়ে খার জল দিয়ে হাত ধোয়া অবধি কিন্তু কিছু ছোঁয়া যাবে না চক্রবর্তী মশাই, ভুল করেও মুখে হাত দিয়ে ফেলবেন না যেন, ভেতরে কোথাও বসার দরকার নেই, দাঁড়িয়ে থেকে কাজ সেরে বেরিয়ে আসতে পারলেই মঙ্গল।
সেদিন দেখে যা বুঝেছিলাম সুভদ্রার অবস্থা খুব একটা ভালো ছিল না, চোখ ঘোলাটে, নাড়ি শ্বাসপ্রশ্বাস অতি দ্রুত, জ্বরের তাপ যেন ঠিকরে এসে গায়ে লাগছে, জলপট্টি চলছে ক্রমাগত, খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ দুদিন ধরে, শুধু ঘটি থেকে ঢেলে একটু একটু খেজুরের রস খাওয়ানোর চেষ্টা হচ্ছে, তারও অনেকটাই বমি হয়ে যাচ্ছে। কবরেজ মশাই মকরধ্বজ ও বিষ্ণুক্রান্তা দিয়ে সেবনের পদ্ধতি বুঝিয়ে দিলেন। বেরিয়ে এসে দেখলাম ওর মুখ শুকিয়ে গেছে।
শিবের অসাধ্য চক্রবর্তী মশাই, আজকের রাত কাটবে না।
আরো তিন জায়গায় যাওয়া হল, ভালো লক্ষণ দেখা গেল না কোথাও। শেষে একটা গাছতলায় গিয়ে দুজনে বসলাম। কবরেজ মশাই ঝুলি থেকে দুটো মাটির ভাঁড় বের করে গরম খেজুর রস ভরে নিয়ে এলেন, বসে বসে তাই খেতে লাগলাম। খাওয়া হয়ে গেলে খার জল দিয়ে ধুয়ে আবার ঢুকিয়ে রেখে দিলেন। তারপর বললেন,
আমার ক্ষমতার বাইরে ঠাকুর মশাই, গ্রাম শুদ্ধ উজাড় হয়ে যাবে, যতই জাল দিয়ে রস খাক না কেন এই সংক্রমণ ঠেকানো অসম্ভব।
সচ্চা কইছিস, রুখ তেলারবি।
চমকে উঠলাম, আমাদের পেছনে গাছ তলায় কি একজন শুয়েছিল, এখন উঠে বসেছে, প্রায় উলঙ্গ, সারা গায়ে লাল ধুলো মাটি মাখা, বড় বড় চুল দাড়ি।
ও হলো দুঃখীরাম,
নিরীহ তড়বড় করে এগিয়ে এসে আমাদের দুজনের ফাঁক দিয়ে মাথা গলিয়ে দিয়ে দুঃখীরাম বলল,
একটু রস দেও তো।
আগে বলবে তো, শেষ করে ফেললাম যে। কিন্তু ওদিকে হাঁড়ি থেকে সবাইকে দিচ্ছে, যাও ওখানে পাবে।
ওগুলো আমাকে দিতে চাই না।
কেন দিতে চাইবে না? কেন, অনেক আছে তো।
আমি উঠে গিয়ে এক ভাঁড় রস এনে দিলাম। চকাশ চকাশ আওয়াজ করে দুঃখীরাম খেতে লাগল।
তাহলে উপায় কি কবিরাজ মশাই?
মাথা নিচু করে একটু চুপ করে থেকে নিষ্প্রভ গলায় অবিনাশ কবিরাজ বললেন,
সাহেবদের ওষুধ লাগবে।
এটা আমি আশা করিনি। কতটা জড়তা কাটিয়ে কতটা দীনতা মেনে নিয়ে কথাটা ওকে বলতে হল এটা ভেবে অবাক হয়ে গেলাম। শ্রদ্ধা আর সহানুভূতিতে মনটা ভরে উঠল। হালকা সুরে বললাম,
যদি তাই হয় তবে তাই। আয়ুর্বেদের ন্যূনতা এ নয়, কিন্তু বিশ্বাস্য বিষমৌষধম, সুচিকিৎসকের কাজই তো এই। যথার্থ নিদান দিয়েছেন আপনি, কিন্তু একটা কথা, পাবেন কোথায়? রঘুনাথপুর বা আদ্রার এধারে জুটবে না বোধ হয়।
আমিও তাই ভাবছি। যেতে আমি পারি, কিন্তু সে সময়টা এদের সামলাবে কে? যেটুকু উপকার আমার দ্বারা হয়।
দুঃখী দেখলাম আমাদের কথা বেশ বুঝতে পারছে, যদিও ফোড়ন কাটছে নিজের ভাষায়। অবিনাশ কবরেজের কথাটা ঠিক, ওর যাওয়া চলে না এতগুলো রোগী ফেলে রেখে। আর গ্রামবাসী কাউকে পাঠালে সে ডাক্তারকে কতটা বুঝিয়ে বলতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারপরে ওষুধ বুঝে নেওয়া, সেটা আবার ফিরে এসে ঠিক করে বলতে পারার প্রশ্ন আছে। এ গাঁয়ে প্রায় কাউকেই চিনি না। হয়তো যোগ্য ব্যক্তি কেউ আছেন, কিন্তু তারও নিশ্চয়ই পরিবার রয়েছে, তারাও অসুস্থ হতে পারে। বললাম,
আমি গেলে হবে?
যাবেন আপনি? তাহলে তো কথাই নেই। কিন্তু আপনি তো এদের কেউ নন, এতটা কষ্ট করতে আপনাকে বলি কি করে? তারপর রাহা খরচ আছে, খাওয়া শোয়ার ব্যাপার আছে।
বাদ দিন ও কথা, মানুষের বিপদে কিছু করতে পারাটা সৌভাগ্য। আজই যাই তাহলে। কোন জায়গাটা কাছে হবে বলুন তো?
তা বটে, তা বটে, মস্ত ভাগ্যের কথা বটে, বটে বটে বটে।
দুঃখীরাম গম্ভীর ভাবে মাথা নেড়ে নেড়ে সম্মতি জানাল। এই সব কথা হতে হতে হঠাৎ একটা কান্নার শব্দ উঠল ফটিক গড়াইয়ের বাড়ির দিক থেকে। তাড়াতাড়ি উঠে আমরা গেলাম সেদিকে।
কি হলো গো?
ফটিককে ধরে রাখা যাচ্ছে না। বিশাল স্বাস্থ্যের অধিকারী, ডাকাতের মতো চেহারা, উঠোনে পা ছড়িয়ে বসে শিশুর মতো কাঁদছে, ছেড়ে দিলে দেয়ালে মাথা ঠুকতে দৌড়চ্ছে। ওকে শান্ত না করে প্রাথমিক ক্রিয়াকর্ম শুরুই করা যাচ্ছে না, তার তো অনেক পরে দাহ করার প্রশ্ন। সন্তান নেই, মুখাগ্নিও ফটিককেই করতে হবে। কিছুক্ষণ এরকম চলার পর দেখলাম কবরেজ মশাই ঝোলা থেকে কি যেন একটা বের করে ছুরি দিয়ে একটু কেটে নিয়ে আবার ভেতরে ভরে ফেললেন। তারপরে ছোট টুকরোটা একজনকে দিয়ে কিছু একটা বললেন। একটু পরে দেখি ফটিককে সে শাল পাতায় করে কি এনে খাইয়ে দিয়ে গেল। 10 মিনিট যেতে না যেতে ফটিক যেন সুবোধ বালকটি। কান্না তো বন্ধই, উল্টে মুখটা দিব্যি হাসি হাসি। আমি তাজ্জব হয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে জিজ্ঞেস করলাম,
কি দিলেন ওটা?
ও একটা শেকড়।
অর্থাৎ বলতে চাইছেন না, কিন্তু আমার কৌতূহল চাপলে থামানো কঠিন। শেষে বলেই ফেললেন,
সংক্ষেপে বলতে গেলে পদার্থটা কি তা উনিও ঠিক জানেন না। আয়ুর্বেদ শাস্ত্রের জিনিস নয়। বছর দুয়েক আগে একবার গিয়েছিলেন কামরূপ কামাখ্যা, সেখানে এক চৈনিক সাধুর সঙ্গে নাকি আলাপ হয়। ধর্মস্থানে সর্বত্রই ঠকবাজের ভিড়, তাদের পাল্লায় পড়ে সর্বস্ব খুইয়ে অভুক্ত অসুস্থ অবস্থায় সাধু গৌহাটি স্টেশনে পড়েছিলেন। অবিনাশ তাকে নিয়ে এসে নিজের ঘরে রাখেন, খাইয়ে দাইয়ে চিকিৎসা করে খাড়া করেন। তীর্থ সেরে যখন ফিরে আসছেন তখন চৈনিক সাধু ওকে ডেকে একটুখানি শুকনো শিকড় দেন, হাত পা নেড়ে মিশ্র ভাষায় যা বলেন তার কাছাকাছি তর্জমা করলে দাঁড়ায় মনোবেদনার বিষহরি মূল। ফিরে এসে কুবরেজ মশাই একবারই প্রয়োগ করেছিলেন, তাও আন্দাজে। ভেলকিবাজির মতো কাজ হয়েছিল, কিন্তু কিছু পার্শ্বক্রিয়াও আছে। সে যাই থাক না কেন, ফটিকের যে প্রয়োজন ছিল তাতে কোনো সন্দেহ নেই। ওরকম বেশিক্ষণ চললে ওকেও বাঁচানো কঠিন হয়ে উঠতে পারত। সুভদ্রার মৃত্যু ও ফটিকের ঘটনায় শীতের বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল। পাহাড় জঙ্গল ভেদ করে রাস্তা, সেদিন আর যাওয়া হল না। রাতে খেয়ে দে কবরেজ মশাইয়ের সঙ্গে দু চার কথা বলে প্রদীপ নিভিয়ে শুয়েছি, একটু পরে দিনু এসে ডাকল,
কবরেজ মশাই ছেলেটা আমার জ্বরে পুড়ে যাচ্ছে গো।
আমরা তাড়াতাড়ি গেলাম। বুধনের চোখ দুটো একটু বিস্ফারিত, ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম। সংক্রমণ হলে পরে দেখা যাবে, বেচারি ভয় পেয়েছে। কবরেজ মশাই নাড়ি ধরে চোখ বন্ধ করে অনেকক্ষণ বসে রইলেন, তারপরে ঘর থেকে ওষুধ এনে ফুলমণির হাতে দিয়ে বুঝিয়ে দিলেন। দিনু ও ফুলমণির চোখ মুখের অবস্থা পাল্টে গেছে গত এক ঘন্টার মধ্যে। এই খেতে বসেও স্বাভাবিক কথাবার্তা হয়েছিল। ঘরে ফিরে কবরেজ বললেন, ওই অসুখী সন্দেহ নেই। আমি তখন হাত কামড়াচ্ছি, যে করে হোক সেদিনই কেন রওনা হয়ে পড়লাম না। রাতে ভালো ঘুম হল না। কবরেজ ঘন্টায় ঘন্টায় উঠে বুধনকে দেখে এলেন। শেষ রাতের দিকে বুধনের বমি শুরু হল।
আচ্ছা রে বাব, এই তো ঠিক হয়ে যাবে বা।
ভালো ছেলে তো আমার কি হয়ে গেল গো, কি হয়ে গেল?
মাথায় একটু জল দাও কেন ছেলে?
ভোর হতেই পুঁটুলি কাঁধে ফেলে রওনা হয়ে পড়লাম। রঘুনাথপুর পৌঁছতে দুপুর গড়িয়ে গেল। কলকাতার পাশ করা ডাক্তার খুঁজে বের করতে আরো ঘন্টা দুয়েক, কিন্তু ডাক্তার নেই, ছুটিতে গেছেন দিন সাতেক আগে, কবে ফিরবেন কেউ জানে না। ততক্ষণে সেদিনের মতো গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। কিছু না পেয়ে মুড়ি আর বাতাসা কিনে খেয়ে খেসের চাদরটা গায়ে দিয়ে একটা গাছতলায় রাতটুকু শুয়ে থাকলাম। পরের দিন একটা হাতল ঘুরিয়ে স্টার্ট দেওয়া লজ্ঝড়ে বাসে চড়ে আদ্রা পৌঁছতে বিকেল হয়ে গেল। ঝাঁকুনি চোটে নামার পরেও বেশ কিছুক্ষণ অবধি পুরো কঙ্কালটা ঝনঝন করতে থাকল। সন্ধে হতে না হতে সব বন্ধ হয়ে গেছে, সেদিন আর কিছু হবে না। একজন গৃহস্থের বাড়িতে বলে কয়ে কোনো মতে বারান্দার এক কোণে শোয়ার জায়গা পাওয়া গেল। খাওয়ার কথা কেউ জিজ্ঞেস করল না, আমিও কিছু বললাম না। আলো ফুটতেই আবার বেরিয়ে পড়লাম কাউকে কিছু না বলে। এক ময়রার দোকানে নিকৃষ্ট মানের কচুরি আর গজা খেয়ে ফের ডাক্তারের খোঁজ শুরু করে দিলাম। অবশেষে বিএনআর হাসপাতালে সরকারি ডাক্তার পাওয়া গেল, কিন্তু ওষুধ নেই। ভালো করে বুঝে নিয়ে আর কাগজে লিখিয়ে নিয়ে উঠলাম পুরুলিয়া টাউনে ট্রেনে। পৌঁছতে সন্ধে হয়ে গেল, রাত্রিবাস। সকালে পরিমাণ মতো ওষুধ জোগাড় করতে তিন জায়গায় ঘুরতে হল। সেদিন আর রওনা হওয়া হল না। তারপরের দিন সকালে ট্রেন লেট, আদ্রা পৌঁছতে সন্ধে থাকতে হল রাতটা। সকালে একটা এক্কা গাড়ির গাড়োয়ানকে চার পয়সা দিয়ে একটু বসার জায়গা পাওয়া গেল। লকর ঝকর করতে করতে সন্ধেবেলা রঘুনাথপুর, আবার রাত্রিবাস, আবার ভোরবেলা উঠে হাঁটা শুরু করে মাঝ সকালে যখন শেয়াল বনিতে ঢুকছি, ততদিনে পাক্কা সাত দিন কেটে গেছে।
সর্বমঙ্গল মঙ্গল্য শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
বিপদতারিণী মন্ত্র জপ করতে করতে আসছি, বুধনের যেন কিছু না হয়।
গৌরী নারায়ণী নমস্তুতে।
হন হন করে হেঁটে সোজা গিয়ে ঢুকলাম দিনুর বাড়ি। ফুলমণি দরজা খুলে দিল, তার চোখে মুখে একটা খুশি খুশি ভাব। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, বুধন ভালো আছে। কিছু জিজ্ঞেস না করে সেদিন ঘরে গেলাম। অবিনাশ কবরেজ বসে আছেন মাথায় হাত দিয়ে, বিধ্বস্ত চেহারা, চোখের তলায় কালি পড়ে গেছে, চুল উস্কো খুস্কো। আমাকে দেখে কেমন একটা অসহায় ভাবে তাকিয়ে থাকলেন, তারপরে কেঁদে ফেলে বললেন,
রাখতে পারলাম না ঠাকুর মশাই।
কার কথা বলছেন?
বুধন।
ছুটে গেলাম বুধনের ঘরে। ওর বড় বড় চোখ দুটো বোঝা, শেষের দিকে বোধহয় পাশ দিয়ে একটু জল গড়িয়ে পড়েছিল, তার দাগটুকু শুকিয়ে আছে। ফুলমণির তাহলে অত খুশির কি আছে? কোথায় সে? দিনুই বা কোথায়? দালানের এক কোণে দিনু আর ফুলমণি বসে আছে উঠোনে পা ঝুলিয়ে। কুলগাছের দিকে তাকিয়ে চুপ করে বসে হাসি হাসি মুখে পা দোলাচ্ছে। আমার দিকে কেউই তাকালো না। আমি তখন ভাবছি এরা কি শোকে পাগল হয়ে গেল। কাছে গিয়ে বললাম,
তোমরা এখানে বসে কেন? কি হলো, কিছু বলো।
একই রকম হাসি হাসি মুখে ওরা আমার দিকে তাকিয়ে থাকল।
বুধনের কথা কিছু জানো?
ওদের মুখের ভাবে কি একটু বিরক্তি দেখতে পেলাম।
হ্যাঁ জানি তো।
কি জানো?
বুধন মরে গেছে।
আর তোমরা বসে বসে পা দোলাচ্ছ?
আমরা এখন বেশ ভালো আছি।
হাসি হাসি মুখে বসে দিনু আর ফুলমণি পা দোলাতে লাগল। এ কি আশ্চর্য ব্যাপার! খেয়াল করলাম ওদের চোখের পাতা পড়ছে না, এক দৃষ্টে তাকিয়ে আছে। ঘাড়ের কাজটা একটু শিরশির করে উঠল। অবিনাশ কবিরাজের কাছে গেলাম।
কবিরাজ মশাই, ওদের কি হয়েছে?
কবিরাজ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন।
কিছু বলবেন তো?
আমার কথা কানে গেল কিনা তাও বুঝতে পারলাম না। বাড়িতে একজন মৃত, দুজন অপ্রকৃতিস্থ, আর একজন শোকে পাথর। কি করি? লোকজন ডাকার দরকার। খেজুর রস যেখানে জাল দেওয়া হয় সেখানেই লোক পাওয়ার সম্ভাবনা বেশি। গেলাম সেদিকে, ভেবেছিলাম অন্তত দু তিনজন নিশ্চয়ই থাকবে, কিন্তু সেখানে রীতিমতো ভিড়। ছোট বড় পাত্র হাতে অনেকে রস নিতে এসেছে। কাছাকাছি যেতে কয়েকজন ঘুরে তাকালো এবং আমি দাঁড়িয়ে পড়লাম। সবারই মুখে বেশ খুশি খুশি ভাব এবং চোখ নিষ্পলক। হাঁড়িতে হাতা নাড়ছে ফটি গড়াই। সাত দিন আগে বউয়ের মৃত্যুতে উঠোনে পা ছড়িয়ে বসে কাঁদছিল, এখন দিব্যি ফুরফুরে মেজাজে বসে রসে জাল দিচ্ছে।
ফটিক, কেমন আছো? সুভদ্রার শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে?
এক মুহূর্তের জন্য একটু বিরক্তির ছাপ পড়ল ওর মুখে, তারপরে আবার হাসি খুশি হয়ে ফটিক রসের হাতা নাড়তে থাকল।
ভালো, খুব ভালো, রস খেয়ে খুব ভালো তো আছি। দি একটু, হয়নি এখনো, হইলে দিচ্ছি।
আমি তখন ভাবছি গুড়ের মিষ্টি গন্ধ নেই কেন, কেমন একটা পচা মজা গন্ধ আসছে কোত্থেকে। উঁকি দিয়ে দেখলাম প্রচুর ফেনা হচ্ছে হাঁড়িতে, তার সঙ্গে বিকট গন্ধ, অর্থাৎ গেঁজে ভূত হয়ে গেছে। ভিড়ের মধ্যে রয়েছে গদাধর বাউরি, কুসুম হাঁসদা, সৃষ্টিধর বুনিয়া এবং আরো কয়েকজন, যাদের প্রত্যেকের বাড়িতে গত কয়েকদিনের মধ্যে মৃত্যু হয়েছে বলে আমি অন্তত জানি। প্রত্যেকেরই হাসি খুশি ভাব, বেশ হাসি খুশি ভাব। আমাকে দেখে ঘুরে সার দিয়ে সবাই দাঁড়ালো হাসি মুখে, যেন আমি ওদের ফটোগ্রাফ তুলতে এসেছি। একমাত্র দেখলাম দুঃখীরাম ভিড়ের বাইরে একটু দূরে দাঁড়িয়ে আছে, একমাত্র তার মুখে হাসি নেই, বরং কপাল কুঁচকে কি যেন ভাবছে। হঠাৎ আমার মনে হল এরা সব আসলে সেই লোকগুলোই তো, কেমন যেন কলের পুতুলের মতো আচরণ করছে সবাই। এরা কি জীবিত মানুষ? ঘাড়ের কাছে শিরশিরে অনুভূতিটা আবার হতে শুরু করল, অথচ দিব্যি খটখটে রোদ, ঝলমলে দিনের আলো। এমন সময় একটা কাণ্ড ঘটে গেল, একজন দুঃখীরামকে টানতে টানতে ফটিকের কাছে নিয়ে এলো।
আচ্ছা না খেলে বুঝবি কি করে, একবার খেয়ে দেখ না বটে, চল চল। রস খাবি না মনে, চল চল, তোকে খেতেই হবে।
হাসতে হাসতে বলল যে তাকে নিয়ে এসেছে, তারপরে আরো দুজন গিয়ে দুঃখীর হাত দুটো চেপে ধরল।
শরীর গরম হবে না দুঃখে গিলে।
সবাই মিলে হাসতে হাসতে দুঃখীকে জোর করে হাঁ করিয়ে তার গলায় ঢেলে দিতে লাগল প্রায় ফুটন্ত গরম তাড়ি। দুঃখীর নাক মুখ দিয়ে তাড়ি ছিটকে ছিটকে বেরোচ্ছে, চোখ দুটো কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে, হা মুখ থেকে গরম তাড়ির ধোঁয়া উঠছে।
বেশ ভালো লাগছে।
বরুণ পন একটা ঝটকা দিয়ে দুঃখী নিজেকে ছাড়িয়ে নিল। ওর গলা থেকে তখন অদ্ভুত একটা শব্দ বেরোচ্ছে, উল্টো দিকে ঘুরে পালাতে গিয়ে টলে গেল। তবু সামনে নিয়ে দৌড় দিতে যাবে, কিন্তু একটা বিরাট রোমশ হাত পেছন থেকে ওর ঘর চেপে ধরল। ইঁদুর ছানার মতো ওকে প্রায় শূন্যে ঝুলিয়ে ধরল দানবিক চেহারার ফটিক গড়াই।
কেন রে, রস খাবি না কেন বটে, আমরা সবাই খাচ্ছি, তুইও খাবি, এতে অসুবিধা কি আছে?
হাসতে হাসতে ফটিক দুঃখীর গলা টিপে ধরল, বাকি সবাই হাসতে হাসতে ওদের ঘিরে ধরল মজা দেখার জন্য। ধরফর করতে করতে এক মিনিটের মধ্যে দুঃখী স্থির হয়ে গেল, তার ঠিকরে বেরোনো চোখ দুটো যখন সম্পূর্ণভাবে বুঝে গেছে, ফটিক তখন তাকে ছাড়ল। তারপর হাসতে হাসতে বলল,
হে বাবা, হে দুঃখীটা মরে গেল।
আরে
না মরলেই পারত, আরো খেতে পেত।
উপস্থিত আর সকলে দুঃখীরামের নিষ্প্রাণ ভূপতিত দেহটাকে ঘিরে দাঁড়িয়ে হাসি হাসি মুখে তাকিয়ে রইল। আমার সর্বাঙ্গ পাথর হয়ে গিয়েছিল, মাথাও কাজ করেনি এতক্ষণ। যখন সম্বিত ফিরে পেলাম, যা হওয়ার ততক্ষণে হয়ে গেছে। এবারে বোধহয় আমাকে রস খেতে বলবে। খুব সন্তর্পণে এক পা করে পিছিয়ে অনেকটা দূরে সরে গিয়ে তারপরে ঘুরে হন হন করে হাঁটা দিলাম ওখান থেকে। দিনু আর দিনুর বউ তখনও দালানে বসে পা দোলাচ্ছে। অবিনাশ কবিরাজের কাছে গিয়ে কাঁধ দুটো ধরে একটা মক্ষম ঝাঁকুনি দিলাম।
অবিনাশবাবু, অবিনাশবাবু, এভাবে বসে থাকা যাবে না, উঠতে হবে অবিনাশবাবু, উঠুন উঠুন উঠুন।
অনেকক্ষণ দম বন্ধ করে জলের তলায় থাকার পরে মাথা চাড়া দিয়ে উঠে মানুষ যেমন আঁকু পাঁকু করে শ্বাস নেয়, তেমন ভঙ্গিতে কবিরাজ মশাই ছটফট করে উঠলেন। ক্রমে ক্রমে চোখের দৃষ্টি স্বাভাবিক হল। তখন বললাম,
চলুন বাইরে, কথা আছে।
দুঃখীরামের সঙ্গে প্রথম দেখা হয়েছিল যে গাছতলায়, সেখানে গিয়ে বসলাম। তার পরিণতি শুনে আরো একবার কবিরাজের চোখে জল চলে এলো। সামলে ওঠার পরে বললাম,
কি ঘটছে বলুন তো কবিরাজ মশাই?
একটু একটু করে উনি বললেন, আমি যা সন্দেহ করেছিলাম তাই। চীনা শেকড় ওর ঝুলি থেকে কে বা কারা সেটা বের করে নেয়, সম্ভবত ফটিকের বাড়িতে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে কারুর কাজ। পদার্থ বেশি নয়, কিন্তু মড়কের গ্রামে মনোবেদনা নেই কার। এমন তো হয়ে থাকতেই পারে যে পরোপকারের উদ্দেশ্যে কোনো অল্প বুদ্ধি চোর সেটা রসের হাঁড়িতে ফেলে দেয় এবং তাড়ির সঙ্গে বিক্রিয়ায় বৃংহন বিকৃতি বৈঘট্য অনুবর্ত বিরূপণ হয়ে সেটা হয়ে দাঁড়িয়েছে অন্য কিছু।
এর প্রতিষেধক
জানি না, এর প্রকৃতি জানি না, প্রতিষেধক আসবে কোথেকে? আমাদের আয়ুর্বেদে নেই এ জিনিস, আর থাকলেই বা কি হতো, খাওয়াতে পারতেন ওদের। সব দোষ আমার, কি কুক্ষণে যে কামরূপ গেছিলাম।
ও কোনো কথাই নয়, আপনার ইচ্ছায় কিছু হয়নি, বরং আপনি যে সাহস আর সংযম দেখিয়েছেন তা দুর্লভ। এখন কি করা যেতে পারে বলুন?
হাঁড়ি উল্টে দিলে হতো, কিন্তু ওর ধারে কাছে যেতে পারবেন না। দিন রাত ওদের বিষহরী সুখসাগরের উৎস সবাই মিলে পাহারা দিচ্ছে। দুঃখীর কি হলো সে তো আপনিই দেখলেন, প্রতিষেধক থাকলেও সেটা হাঁড়িতেই মেশাতে হতো, নইলে একজন একজন করে খাওয়ানো অসম্ভব। যা হোক, সে নেই যখন, ও নিয়ে ভেবেও লাভ নেই।
ধীরে ধীরে তেজ কমে আসবে মনে হয় আপনার? মানে যত ফিকে হতে থাকবে।
না বোধহয়, সন্ধান যত সফেন কিন্ন, অর্থাৎ কিনা দই থেকে যেমন আরো দই তৈরি হয়, ওর কোনো শেষ নেই। ধ্বংস যতক্ষণ না করা হচ্ছে, আর লোকগুলো কি বা দোষ দিয়ে কি করে বলুন, ব্যথা ভুলে থাকার জন্যই তো ওরা ক্রমাগত খেয়ে চলেছে।
এই শেষ কথাটা শুনে হঠাৎ আমার একটা পুরনো স্মৃতি ফিরে এলো। মাথার মধ্যে শুনতে পেলাম একটা পাখি বলছে, এক মুহূর্তে বর্তমান সমস্যার উৎস এবং তার প্রতিকার বিদ্যুতের ঝলকের মতো মাথার ভেতর দিয়ে খেলে গেল, গায়ে কাঁটা দিয়ে উঠল। অবিনাশ কবিরাজ অবাক হয়ে আমাকে দেখছিলেন। বললাম,
ফের প্রতিষেধক আছে কবিরাজ মশাই।
বাড়ি ফিরে কবিরাজের ঝুলি থেকে একটু তুলোট কাগজ চেয়ে নিলাম, রেড়ির তেলের প্রদীপের ঝুল মিশিয়ে কালি তৈরি করলাম। রাস্তা থেকে একটা দাঁড় কাকের পালক কুড়িয়ে এনেছিলাম, সেটা কেটে ছেঁটে কলম বানালাম। এসব দেখে অবিনাশ কবিরাজ বললেন,
কি লিখছেন জানি না, যদি কোনো মন্ত্রতন্ত্র হয় তাহলে সেটা তো নিশ্চয়ই হাঁড়িতে ফেলতে হবে, কি করে করবেন, কাছে ঘেঁষতে পারবেন না তো।
কবিরাজ মশাই, আমার জীবনের ইতিহাস কিছু বিচিত্র, যদি এই বিপদ কাটিয়ে উঠতে পারি তাহলে কিছু কিছু আপনাকে নিশ্চয়ই বলবো, কিন্তু এখন সময়ের অভাব। আজ সন্ধে আমার লগ্নে যা করার করতে হবে, দেরি করলে ফসকে যাবে। তবু আমার অনেকজন গুরুর মধ্যে একজনের কথা একটু বলে রাখি, কোনো সাধু সন্ন্যাসী নন, পাঁড় মাতাল, একটা গাছতলায় বসে তাসের জুয়া খেলতেন, ওই ঋষিকেশের কাছে এক জায়গায়। জীবনে কখনো বাজি হারেননি, যেন সবার হাতে তাস দেখতে পাচ্ছেন, এবং ওই গাছতলা ছেড়ে বড় একটা নড়তেন না। ওর থেকে একটা অদ্ভুত বিদ্যা শিখেছিলাম, সবাই ভাবত হাতসা ভাইয়ের কায়দা, তককে তককে থাকতো ধরবে বলে। আমি একদিন সোজা জিজ্ঞেস করলাম, কি করে তাস দেখতে পাচ্ছেন আপনি? ভিড় ফাঁকা হয়ে গেলে উনি কাছে ডাকলেন, বেশি কাছে যাওয়া যায় না দেশি মথের বিকট গন্ধে, গাছের ডাল থেকে একটা ভীমরুলের চাক ঝুলছে, বললেন ওদের চোখ দিয়ে উনি দেখতে পান। প্রথমে বিশ্বাস করিনি, পরে উনি শিখিয়ে দিলেন। আমার ধাতে জিনিস নয়, ধরে রাখতে কষ্ট হয়, তবু সত্যিই দেখতে পেলাম ওদের চোখ দিয়ে, গাছের ওপর থেকে নিজের মাথার উপরটা দেখলাম। আর কেউ কখনো দেখেছে কিনা জানি না, কেন আপনাকে শোনালাম এই ইতিহাস, যদি কৃতকার্য হই কাল বলবো।
চোখ গোল গোল করে কবিরাজ মশাই শুনে গেলেন। বিকেল হয়ে আসছে, ভূষকালিতে পালক ডুবিয়ে ধীরে ধীরে লিখলাম, মনে করতে কষ্ট হল না। সেই নদীর ধারের অভিজ্ঞতার পর থেকে মাথায় গেঁথে গেছে, চেষ্টা করলেও ভুলতে পারব না। উনুনের থেকে শোনা প্রথম স্তবক এবং ছত্রাক চক্ষু পিশাচের মুখ গহ্বর নিঃসৃত দ্বিতীয় স্তবক,
নষ্টচন্দ্র নিকষ রন্ধ্র আধার তন্ত্র ধূম্র যান, এ দশচক্র অষ্টাবক্র অতলে নক্র ব্রাহ্মমান, অতি বুভুক্ষু জাগে তরক্ষু রক্ত চক্ষু ঘূর্ণিত, শুষ্ক বৃক্ষ ধূসর ঋক্ষ অন্তরিক্ষ কম্পিত।
একটা বাবলা গাছের ডাল ভেঙে এনেছিলাম, কাগজটা ভাঁজ করে সেই আঠা দিয়ে জুড়ে জুড়ে একটা ছোট্ট তেঁতুল বীজের মতো আকারে আনলাম, এবারে ওটা জায়গা মতো প্রয়োগ করতে হবে। হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু তখন ওই সময়ে ও ছাড়া আর কোনো উপায় আমার জানা ছিল না। সকালে রঘুনাথপুরে অল্প কিছু খেয়েছিলাম, সারা দিন পেটে আর কিছু পড়েনি। অবিনাশ কবরেজকে বললাম সম্ভব হলে কিছু ব্যবস্থা করে রাখতে, তারপরে বেরিয়ে পড়লাম। আড়াই মাইল হেঁটে যখন তাঁড়ের পাথরের চাতালে এসে উঠলাম, তখন সূর্য দিগন্ত ছুঁয়েছে। পিঁপড়ে থাকলে চলবে না, গড়িয়ে একদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও বাতিল। সেই মতো খুঁজে খুঁজে একটা উপযুক্ত চওড়া পাথরে বসলাম, বড় একটা গাছে পিঠ দিয়ে। আমার খেসের চাদরটা আর কবিরাজের থেকে চেয়ে আনা নকশি কাঁথাটা গায়ে আর মাথায় জড়িয়ে নিলাম। পাথুরে জায়গার কঠিন ঠান্ডা ক্রমশ আরো শক্ত হচ্ছে, কতক্ষণ থাকতে হবে তা তো জানি না, চোখের জন্য শুধু একটা সরু ফাঁক থাকল। তারপরে বীজাকৃতি কাব্যটুকু হাতের তালুতে মেলে ধরে চিত্ত প্রক্ষেপ শুরু করলাম। ফরফর করে একটা শব্দ হতে শুরু করেছে। তীব্র ঝাঁঝালো সেই গন্ধটা নাকে এসে ধাক্কা দিল। পাথরের ফাঁক দিয়ে টুকরো টুকরো অন্ধকার বেরিয়ে এসে জমায়েত হচ্ছে। হঠাৎ মনে হল পা দিয়ে কি যেন আঁকড়ে ধরে আছি। আমি নিজের পায়ের দিকে তাকালাম, কই কিছু না তো। আবার এক সময় মনে হল আমার পা ওপরে আর মাথাটা নিচের দিকে চলে যাচ্ছে, কিন্তু না, সোজাই তো বসে আছি। তারপরেই হঠাৎ নিজের শরীরে যেন আর ধাকলাম না। একটা সম্পূর্ণ অপরিচিত অকল্পনীয় আদিম চিন্তাধারা আমার চেতনার ভেতর দিয়ে প্রবাহিত হতে লাগল।
সব ঠিক আছে, পোকা খাবো পোকা, পোকা খাবো পোকা, পা ছেড়ে দি ডানা নাড়ি। ওই যে পথ কত পোকা উড়ি উড়ি, গোল গোল ঘুরি ঘুরি, উঁচু নিচু উড়ি উড়ি, কত পোকা খাবো পোকা খাবো কত পোকা।
মানুষের হাত থেকে বীজ নাও।
কে কে ছুরি, কোথায় কোথায়, মানে কি মানে কি।
পোকা পরে খাবে আগে বীজ নাও।
কে কে কোথায় কোথায়, ছুরি ছুরি, ওখানে না।
তোমাকে বোঝাতে পারছি না, তোমার শরীরটা একটু ধার নিচ্ছি, ফেরত দেব, ভয় পেও না।
মানে কি মানে কি মানে কি, কোথা দিয়ে ঢুকছে, ওখানে যায় না, মানে কি মানে কি।
পূর্ণ সংযোগ স্থাপিত হল। বাদুড়ের শরীরে প্রবেশ করল তারানাথ চক্রবর্তী। ডানার ব্যবহার জানি না, প্রথমে পড়ে যাচ্ছিলাম কিন্তু তারপর সামলে নিলাম।
জ্ঞান হওয়ার মুহূর্ত থেকে ও যা যা শিখেছে সব আমি শিখে ফেলতে পারবো না এই অল্প সময়ের মধ্যে। ওরা মাথা নিচের দিকে করে ঝোলা, আর ওই এইগুলো করতে পারলেই হবে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ঠিকরে ছবিটা ফিরে এলো। ওই জায়গাগুলো শক্ত, বোধ হয় পাথর। ওদিকে ওগুলো সরু লম্বা ঝাঁকড়া, মানে গাছ, গোল হয়ে ঘুরে ঘুরে। ভালো করে দেখিনি কোথায় কি আছে। পোকা খেতে ইচ্ছে করছে কেন, কাজ শেষ হয়ে গেলে ছেড়ে দেবো, তারপরে খাক যত খুশি। ওই দিকে শিয়ালমণি, আগে কি যেন করতে হবে। ও হ্যাঁ, মন্ত্রের বীজ, বীজ মন্ত্র। কোথায় আমি, ওই যে আমি স্থির হয়ে বসে আছি, এই তাহলে আমি আমার হাতের উপরে গিয়ে বসি। মাথা আকাশের দিকে করে বসার জন্য এই দেহ তৈরি হয়নি, তবু বসতে হবে। বীজ কোথায়, হাত থেকে পাথরের উপরে পড়ে গেছে, তাহলে পাথরে বসতে হবে। দেখিন, পাথরে বসি, বীজ মুখে তুলে নি। তেতো কষা, বাবলার আঠা ফেলে দি। না 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 না, হে তারানাথ চক্রবর্তী, ফেলা যাবে না, এটা দিয়ে কাজ আছে। কি যেন কাজ? শিয়ালবনি যেতে হবে, শিয়ালবনি, শিয়ালবনি যেতে হবে, যেখানে রসের হাঁড়ি।
চোখ নয়, প্রধানত শব্দ দিয়ে দেখে বাদুর। আমার জানা ছিল না, জানলাম। মানুষের অভিজ্ঞতা থেকে সেটা এত দূরে যে বলে বোঝানো সম্ভব নয়। মানুষের ভাষার বাইরের জিনিস। চিকচিক করে শব্দ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, এক মুহূর্ত পরে সেদিকটা স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু চোখ দিয়ে নয়। কি দিয়ে তা বলতে পারবো না। আমার বাদুর মাথার ভেতরে কিছু একটা দিয়ে হয়তো। বাদুরের দেহটা তারানাথ চক্রবর্তী দখল করে নিয়েছে তা ঠিক নয়, বরং বাদুরে তারানাথে ছ আনা দশ আনা মিশে একটা কিছু দাঁড়িয়েছে। চিকচিক করতে করতে উড়ছি, আর থেকে থেকে পোকা ধরে খেতে ইচ্ছে করছে। মন্ত্রের বীজটাকেই পোকা ভেবে গিলতে গেলাম একবার, কিন্তু বড্ড বড় ও গলা দিয়ে নামো না। আঁকা বাঁকা উড়ে উড়ে শেয়ালবনিতে ঢোকার আগেই আগুনটা দেখতে পেলাম। খেজুর গাছের ঠিক নিচে আগুনের ওপরে হাঁড়ি ফুটছে। ওপরে গাছটা না থাকলে কি করতাম জানি না। খেজুরের একটা পাতা শুদ্ধ ডাল যেখানে কাণ্ডের সঙ্গে মিশছে, সেখানে খাঁজটা পা দিয়ে আঁকড়ে ধরে ঝুলে পড়লাম। ঠিক হাঁড়ির ওপরে হল না, নিচে প্রহরীরা লাঠি হাতে টহল দিচ্ছে। সমতলে যেন রীতিমতো দুর্গ রচনা করে রসের উৎস রক্ষা করছে ওরা। বোমারু বিমানের মতো মাথার ওপর থেকে যে আক্রমণ আসতে পারে কেউই ধারণা করতে পারবে না। আমারও কল্পনায় হয়তো আসতো না, যদি না ঋষিকেশের সেই মাতাল গুরুর সান্নিধ্য পেতাম। পা দিয়ে কিছু আঁকড়ে ধরে মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখা যে আদৌ স্বাভাবিক ও স্বস্তিদায়ক মনে হতে পারে, সে কথাটাও অজানা থেকে যেত। পায়ের নখ দিয়ে ডাল আঁকড়ে ধরে একটু একটু করে পাশে সরতে সরতে ঠিক হাঁড়িটার ওপরে এসে থামলাম। একবারের বেশি সুযোগ পাবো না জানি। হাওয়া নেই একটুও, তাই একটা চিন্তা কম, কিন্তু হাতা দিয়ে জাল দেওয়া হচ্ছে, বাটিতে ঢেলে বিতরণ করা হচ্ছে। যে কোনো একটা জিনিসে ঠোক্কর খেয়ে যদি বাইরে পড়ে যায়, তাহলে আর দ্বিতীয় সুযোগটি পাব না। অতি সাবধানে অনেকক্ষণ আগুনের আঁচ সহ্য করে জাল দেওয়ার ছন্দটা হিসেব করে রসের খদ্দের কেউ যখন কাছাকাছি নেই, তখন ঠোঁট ফাঁক করলাম। বীজটা সরল রেখায় নেমে রসের ঠিক মাঝখানে পড়ে সঙ্গে সঙ্গে তলিয়ে গেল। কেউ কিছু লক্ষ্য করার সুযোগ পেল না। একটু কি বুদবুদ উঠল, রংটা কি একটু পাল্টে গেল, ঠিক বলতে পারি না, বুঝলে। গুহার সামনে অবধি উড়ে এসে বাদুর বাবাজিকে যখন মুক্তি দিলাম, তখন রাতের প্রথম প্রহর কেটে যাচ্ছে। দুপ্রস্থ আবরণের নিচেও শরীর জমে গেছে, বিশেষ করে সম্পূর্ণ নিশ্চল থাকার জন্য। বড় ঝুঁকি নিয়েছিলাম। আমার পলাতক চেতন দেহের কাছে ভালুক বা চিতা এসে পড়লে কি হতো এখন তাই ভাবি। তখন ভাবলেও হয়তো সেই একই কাজ করতাম।
জীবনটা তো শুধু জৈব বস্তুর আগম নিগমের ব্যবস্থা নয়। তা আড়াই মাইল হেঁটে এসে দিনুর বাড়ি থেকে কবিরাজকে বের করলাম। বুধনের শরীরটা ঘরের ভেতরে কাঠ হয়ে পড়ে আছে। দিনু ও ফুলমণি হাসি হাসি মুখে ঘোরাফেরা করছে। ওখানে রাত কাটাতে পারবো না। কাঁথা কম্বল গায়ে জড়িয়ে গাছতলায় গিয়ে বসে থাকলাম। কবিরাজ মশাই নিজেই অপটু হাতে আঁকা বাঁকা মন্ডুয়ার রুটি বানিয়েছেন, সঙ্গে আলু পোড়া পেঁয়াজ পোড়া। খাপ ছাড়া খাদ্য, কিন্তু সারাদিন উপোসের পরে অমৃত মনে হল। পোকা ধরে ধরে খাওয়ার চেয়ে ঢের ভালো তো বটেই। আমার জীবনের গল্প একটু একটু বললাম কবিরাজকে। উনুনের কথা, নদীর ধারের কথা, নষ্ট চন্দ্রের কথা, ছড়াটাও শোনালাম। ভুল ধারণা সৃষ্টি হতে পারে বলে মধুসুন্দরী দেবীর বিষয়টা বাদ দিয়ে রাখলাম। তবে যা যা বললাম উনি হাঁ করে শুনে গেলেন।
কিন্তু এ ছড়াটা দিয়ে এই খুশির মোড়ক সারবে কি করে
তা ঠিক জানি না। ওটা একটা অনুভূতি, সব কথা কি ভাষায় বলা যায়? এই যে আমরা রুটি খাচ্ছি, একটু পরে হজম করে ফেলব, আমরাই করছি। কিন্তু কেউ যদি বলে কি করে করছি, ধাপে ধাপে বুঝিয়ে বলতে, তখন কি করব? কিসে কি হয় তার কতটুকু জানি। আমি টের পাচ্ছি এটাই এই রোগের বিশল্যকরণ। কেন তাও আবছা ধরতে পারছি, কিন্তু কবিরাজ মশাই আমি বুঝিয়ে বলতে পারব না।
উনি আর কোনো প্রশ্ন করলেন না। এটা সেটা কথা বলতে বলতে ভোরের দিকে বোধহয় দুজনেরই চোখ লেগে এসেছিল। দেখলাম রাঙা নদীর ধারে দাঁড়িয়ে আছি, আর শয়তান পাখিটা বলছে,
না চাই না,
ব্যথা লাগবে।
লাগুক।
আগে এসেছ এইদিকে?
ঠিক মনে নেই, চেনা চেনা লাগছে যেন।
খেয়া পেরোবে নাকি? কেউ ফেরে না কিন্তু, অনেক বছর হয়ে গেল, কেউ ফেরেনি, কেউ না।
বাজে কথা, ধড়িবাজ পাখি।
ওরে বাবা, যত কেন চটে যাচ্ছ কেন? গান শুনবা?
কি গান?
আর খ্যামটা
করো শুনি।
নদীর কোলে
ঝটকা দিয়ে ঘুম ভেঙে গেল একটা আর্ত চিৎকারে। দিনুর গলা গেলাম ছুটে। ফুলমণি ঘরের ভেতরে চিৎকার করে কাঁদছে। দিনু উঠোনে দাঁড়িয়ে আছে পাথরের মতো। এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরলাম। অবিনাশ কবিরাজ এসে ওর মাথায় হাত দিয়ে কোনো মন্ত্র জপ করে দিলেন। তারপরে একটু ইতস্তত করে ফুলমণির ঘরের দিকে চলে গেলেন। একটু বাদে দিনু বলল,
ওকে পাঠশালে দেওয়া হল না।
বেলা যত বাড়ল শিয়ালবনি গ্রামের ঘরে ঘরে হাহাকারের শব্দ শোনা যেতে লাগল। রসের ভিয়েনের দিকে গিয়ে দেখলাম আগুন নিভে গেছে, অত বড় হাঁড়িটা ক্ষেতের মধ্যে উল্টে পড়ে আছে। বিকেলে বুধনকে মাটি দিতে নিয়ে যাওয়ার জন্য উঠানো হয়েছে। কবিরাজ মশাইকে বললাম,
একটু থামতে বলুন।
দালানের গায়ে একটা তাকের ওপরে ওর এটা সেটা খেলার জিনিস রাখা। মাটি খুঁড়িটা তুলে নিয়ে গেলাম ওর কাছে, একটা ছোট্ট হাতের মধ্যে ভরে দিলাম সাতটা তেঁতুলের বীজ। হাতটা মুঠো করে দিয়ে কানে কানে বললাম,
নির্ভয়ে যাও বাবা, বড্ড শোনা ছেলে।
পরের দিন সকালে কবিরাজের হাতে সাহেবি ওষুধের বাক্স ও সেবন প্রণালী বুঝিয়ে দিয়ে রওনা হয়ে পড়লাম বাঁকুড়ার দিকে।
চা শেষ, সিগারেটও শেষ, বৃষ্টি থেমে গেছে। গল্পের শেষে কিশোরীকে চুপ করে থাকতে এর আগে কবে দেখেছি মনে করতে পারলাম না, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। উঠতে উঠতে সে বলল,
আচ্ছা ওই যে সন্ধানজাত কিন্ন,
কথাটা কিন্ন,
হ্যাঁ ওই একই হল। আচ্ছা ওটা অনেকটা ওই হোমিওপ্যাথির মতন না?
কিরকম?
যত পাতলা হবে তত শক্তি বাড়বে। একদম না দিলে অবশ্য বেশি শক্তি। আর ওই যে চিত্ত বিক্ষেপ,
প্রক্ষেপ,
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওটা কি যে কেউ শিখতে পারবে? হ্যাঁ
কেন, তুমি কোন প্রাণীতে ঢুকবে ভাবছ? আমি একটা উপযুক্ত দেখে বেছে দেব।
আচ্ছা অশ্বিনী, তখন উনি কোন বিশেষ প্রাণীর কথা বললেন বলে মনে হয় তোমার?
হাঁটতে হাঁটতে কিশোরী জিজ্ঞেস করল, অবশ্যই রাম।
এই ওটা বলবে না।
কি বলবো না?
সেই যে রাম।
আরে না না, আমি বলতে যাচ্ছিলাম রাসব।
এটাও হতে পারে, কি মানে জানো?
ঠিক এই সময় কিশোরীর ট্রাম এসে পড়ল।
এখনকার মতো গপ্প বিলেটের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে থেক, আপনার গপ্পের প্লেলিস্ট।